exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি আমি শারমিন আর আমার সঙ্গে আছে দুটো গল্প প্রথম গল্পটা এখন শুনবো পরের গল্পটা শুনবো প্রথম গল্পের পর তা আসুন তাহলে আজকে প্রথম গল্পটি শুনি প্রথম গল্পটির নাম হচ্ছে টেনাদের হুমকি লেখক অঞ্জন সেনগুপ্ত আর পড়ে শোনাবে সেতু এখন শুনবেন তোমাদের হুমকির প্রথম পর্ব তারপর ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর সরাসরি চলে যাব তোমাদের হুমকির দ্বিতীয় পর্বে তারপরে আবারও ফিরে আসছি আবারও বলছি নামটির গল্পের নাম তোমাদের হুমকি লেখক অঞ্জন সেনগুপ্ত আর পড়ে শোনাবে সেতু
আমি ধরণী ধরণীকান্ত দাস এখন আমার সেই ভোর থেকে রাত পর্যন্ত অফুরন্ত সময় বলা যেতে পারে অনন্ত অবসর জীবন সংসারের কাজ ছাড়া আর কোনো কাজ নেই শুধু সন্ধেটা বাদ দিয়ে কারণ ওই সময় আমি গ্রামের কচি কাচাদের রোজ ভূত প্রেতের গল্প বলি জীবনে তো কম আর অভিজ্ঞতা হল না সেই ভূত দেখার বা তেনাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকেই গল্প বলি ওরা যে রোজ ভয় পায় তাও কিন্তু নয় আবার কোনো কোনো দিন ভয় প্যান্টও নষ্ট করে ফেলে আর এতেই আমার আনন্দ আমার তৃপ্তি তখন মনে হয় আজ গল্প বলাটা সার্থক হয়েছে আমাদের ছেলেবেলায় দাদু ঠাকুরমা বা দিদার মুখে কতই না ঠাকুরমার ঝুলি থেকে গল্প শুনেছি কিন্তু এখনকার কচি কাচারা সেসব শুনতে চায় না তারা একেবারে আধুনিক ভূতের গল্প শুনতে চায় তা না হলে নাকি ওরা গল্প শোনার ঠিক মজাটাই পায় না কিন্তু ইদানিং ভূতদের নিয়ে গল্প বলাটা বড় ঝকমারি হয়ে পড়েছে কারণ রোজই তেনারা আমাকে রীতিমতো হুমকি দিয়ে চলেছে আগে রাতে দিত কিন্তু এখন তো দিনের বেলায় কোনো নির্জন জায়গা দিয়ে গেলেই সঙ্গে সঙ্গে বলে প্রহারেন ধনঞ্জয় প্রহারেন ধনঞ্জয় অবশ্য এটা আমি ছাড়া আর কেউ শুনতে পায় না একদিন তো চৌধুরীদের রামবাগানের ভেতর দিয়ে বাড়ি ফিরছি বেশ বেলাও হয়েছে তাই হয়তো বেশ দ্রুত ফিরছিলাম হঠাৎ পিছন থেকে কে যেন মাথায় একটা ইয়া রাম গাড়টা মারল আমি তো সঙ্গে সঙ্গে বাবা গো বলে বসে পড়েছি শুনি চারদিক থেকে একটু খ্যান খ্যান গলায় কারা যেন হাসছে অথচ কেউ কোথাও নেই এমন সময় বেশ গুরুগম্ভীর গলায় কে যেন বলে উঠল
এই যে ধরণী এর আগে বহুবার তোকে নিষেধ করেছি আমার বার্তা বাহকেরা গিয়ে তোকে বলে এসেছে তবু তুই এই ব্যাপারটা কানেই তুলিসনি আমি তোর সাহস দেখে স্তম্ভিত
আমি ততক্ষণে উঠে দাঁড়িয়ে বিশাল বিশাল আম গাছের মাথা লক্ষ্য করছি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না অথচ বুঝতে পারছি যে কথা বলছে সে উপরের কোনো আড়াল থেকে কথা বলছে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে সে তাই এবার আমি বললাম
তুমি কে বলছো জানতে পারি কি
আগের মতোই বেশ গম্ভীর গলায় উত্তর এলো
আমি বকুলতলার ভূতপূর্ব জমিদার ভবনারায়ণ চট্টোপাধ্যায় এখন এই অবহেলিত পদদলিত নিষ্পেষিত বালখিল্লতায় পর্যবসিত ও হাস্যম্পদ করে তোলা এই ভূতপ্রেত সমাজের ব্রহ্মদত্তী তাই ওদের ভালো মন্দ দেখা এবং এদের নালিশ শোনাই আমার কাজ
এবার আমি মনে মনে একটু সাহস সঞ্চয় করে বললাম তা চাটুর্যমশাই এমন দ্বিপ্রহরে এই আম্রকুঞ্জে কেন আপনার মতো ব্রহ্মদত্তীরা তো বেলগাছে থাকে শুনেছি চাটুর্যমশাই একটু চুপ করে থেকে বললেন
বিলক্ষণ আমি তো শ্রীফল বৃক্ষেই অবস্থান করি
আমি দ্বিগুণ সাহস নিয়ে বলি তাহলে এমন সময়ে এই বিটকেল জায়গায় এলেন কেন আপনি সঙ্গে সঙ্গে তিনি হুঙ্কার দিয়ে বললেন
আরে অপদার্থ অকাল কুষ্মাণ্ড হতভাগা আমি না এলে কি তুই আমার বাসায় যেতিস কশ্চিন কালেও তো তোকে বেলতলা দিয়ে যেতে দেখি না আমি
আমি গলায় কুণ্ঠা এনে বললাম আগে চাটুজ্যামশাই ছেলেবেলায় একবার শিব পুজোর জন্য আপনার বাড়িতে বেলপাতা আনতে গিয়েছিলাম সামান্য উঠে যেই না পাতায় হাত দিয়েছি অমনি কে যেন একটা কচি বেল আমার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে মাথার পিছনটা একটা ছোট বেল হয়ে গেল আর আমিও মাটিতে পড়ে গেলাম ব্যাস তারপর আর অমুখ হয়নি ব্রহ্মদত্তী এবার হা হা করে হেসে বললেন
অপদার্থ বলেই তুই সেদিন নিশ্চয়ই বেনাম না করেই গাছে উঠেছিলি তুই ছোট বলেই তোর মাথায় একটা ছোট কচি বেল পড়েছিল বড় হলে সবচেয়ে বড় বেলটাই তোর মাথায় পড়ত অথচ বেনাম করে উঠলে আর এমনটা হতো না
আমি ব্রহ্মদত্তির হাত থেকে নিস্তার পাওয়ার জন্য গলায় মিষ্টতা এনে বললাম, চাটুর্য মশাই, ওই নিয়মটা আমার একেবারেই জানা ছিল না, কিন্তু আজ আবার কি হল, আমার মাথায় গাঁটটা দিলেন কেন?
আরে, আমি কোনোদিনও কারো গায়ে হাত তুলি না, জমিদার থাকাকালীনও কাউকে মারিনি, শুধু হুকুম জারি করেছি। আজ আমার হুকুমেই ব্যায়ামবীর সুকুমার গড়গড়ি তোকে আলতো করে একটা চাটি মেরেছে, তা না মারলে তো তুই দাঁড়াতিস না।
ব্রহ্মদত্তি সামান্য শব্দ করে হাসলেন। এবার আমি গলায় সামান্য রুক্ষতা এনে বললাম, একে আস্তে করে চাটি মারা বলে, আমার মাথাটা এখনো ভোবো করছে। ব্রহ্মদত্তি বললেন,
ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, সে না হয় পরে আমি ওকে বলে দেব, কিন্তু তোকে না মারলে তো আর আমার কথা বলা হতো না।
তখনও মাথার পেছনে হাত দিতে পারছি না, বেশ ফুলে আছে, তাই রাগত গলায় বললাম, একবার না হয় ডেকেই দেখতে যে আমি দাঁড়াই কিনা, এবার তাড়াতাড়ি বলো ডাকলে কেন। বড় মর্মাহত গলায় চাটুর্য মশাই বললেন,
এবার দশজন সদস্য আমাদের সমাজ ত্যাগ করে ওই ভূষুণ্ডির মাঠে কানকাটা মদনের দলে যোগ দিয়েছে, আর এর জন্য দায়ী তুই।
এমন অভিযোগ শুনে আমি তো একেবারে থ, তাই বিস্মিত হয়ে বলি, আমি আবার কি করলাম?
কেন, তুই রোজ সন্ধে পাড়ার বাচ্চাদের ভূতের গল্প শোনাস না?
ব্রহ্মদত্তি বললেন, হ্যাঁ শোনাই তো, কিন্তু তাতে তোমাদের কি হয়েছে শুনি। আমিও গলা চড়িয়ে বললাম,
আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে অপদার্থদের লিখ? তোর সব গল্পেই ভূতদের ক্ষমতাকে ছোট করে দেখানো হয়েছে, এতে দশজন ভীষণ অপমানিত হয়ে আমাদের সমাজ ত্যাগ করেছে।
ব্রহ্মদত্তি হুঙ্কার দিয়ে গুলো বললেন। আমি তখনও বুঝতে পারছি না যে আমার গল্প বলার সঙ্গে ওদের সমাজ ত্যাগের সম্পর্কটা কোথায়, তাই অতি বিনীতভাবে জানতে চাইলাম, আচ্ছা চাটুর্য মশাই বলুন তো, যে আমি কি কোনো গল্পে আপনাদের কোনো কটু কথা বলেছি নাকি মন্দ কথা বলেছি?
মন্দ কথা বললে কিছু মনে করতাম না, কারণ ওটা মানুষের ধর্ম, ওরা সারা দিন কাউকে গালাগাল না দিয়ে ঘুমোতে পারে না, এসব শুনে আমরা অভ্যস্ত। কিন্তু তুই তো প্রতিটি গল্পেই ভূতের বাবার শ্রাদ্ধ করে ছেড়েছিস, ভূতদের যে অসীম ক্ষমতা সাহস তা তো একবারও বলিস না, তো সব গল্পেই হয় ভূতেরা পালিয়ে যায় নতুবা ওঝার হাতে বেদম মার খায়, তাই শুনে পুচকে ছোড়ারা ভয় পাওয়া তো দূরের কথা, বরং হেসেই লুটোপুটি খায়, এতে আমাদের অর্জিত অহংকার সব ধুলায় মিশে গিয়েছে, আর সে লজ্জায় আমাদের সমাজের দশজন সদস্য অন্য সমাজে গিয়ে যোগ দিয়েছে, এ ব্যাপারে সবাই তোর দিকে আঙুল তুলছে, এবার তোকে শাস্তি পেতেই হবে।
আমি ইচ্ছে করেই কাঁদো কাঁদো গলায় বলি, এই তো আমাকে বেদম জোরে একটা গাঁটটা খাওয়ালে, এখনো সেটাই হজম হয়নি, এরপরে আবার যদি শাস্তি দাও তাহলে তো মরেই যাব আমি। এবার একটা কড়া ধমক দিয়ে ব্রহ্মদত্তি বললেন,
থাম, কথায় কথায় এত ফ্যাচ ফ্যাচ করবি না, তাহলে তোকে শাকচুন্নিদের হাতে দিয়ে দেব, ওরা তোকে কাতুকুতু দিয়ে মেরে ফেলবে। তাছাড়া তোকে কি আমরা মারব বলেছি? বলেছি শাস্তি দেব, আর শাস্তিটা হল এবার থেকে তুই আমাদের নিয়ে এমন কোনো গল্প বলবি না যা শুনে সবাই হাসে, হাসলেই কিন্তু সেই ভূতই তোর মাথা ফাটিয়ে দেবে।
তা বলে কি তুমি আমাদের আর ভূতের গল্প বলবে না ধরণী কাকু? সামান্য একটা ভূতের ভয়ে তুমি কিনা চুপ করে যাবে? কথাটা আমি বললাম বটে, কিন্তু এটা আমাদের সকলেরই মনে রাখুতি, ধরণী কাকু আদৌ ভয় পেয়েছে কিনা জানি না। তবে কিছুক্ষণ কি ভেবে যেন তিনি বললেন,
না ভয় পাব না, এই শর্মাকে ভয় দেখিয়ে লাভ নেই, তবে ওই গাঁটটাটায় বেদম জোর ছিল বুঝলি, এখনো ভালো করে মাথায় চিরুনি চালাতে পারছি না, তবে আমিও একটা ব্যাপার ভেবে রেখেছি।
কি ব্যাপার ধরণী কাকু?
সুবেদ জানতে চায়। ব্যাপারটা হল, ধরি মাছ না ছুই পানি গোছে, ভূতেরই গল্প বলবো অথচ ঠিক ভূতের নয়।
ধরণী কাকু হাসতে হাসতে বললেন, আজকেই কি তেমন গল্প বলবে? আমরা সবাই একসাথে জানতে চাইলাম।
আরে বাবা, আজ কি রে, এখনই বলবো, আশা করি এই গল্পটা প্রেত সমাজের মান সম্মানে কোনো আঘাত করবে না, বরং তোরা যদি একটু ভয় পাস তাহলে ওরা বেশ খুশি হবে।
এবার ধরণী কাকু অনেকক্ষণ চুপ করে রইলেন, কি যেন ভাবলেন, তারপর বললেন,
তারিখটা আজ আর মনে নেই, কিন্তু বারটা ছিল শনিবার, আমার তখন কিষানগঞ্জে পোস্টিং, অফিসের কাজে কলকাতায় যাচ্ছি। ট্রেনটা বর্ধমানে ঢুকতেই চাওয়ালাদের হাঁক ডাকে ঘুমটা ভেঙে গেল, এরপর ট্রেনটা চলতে শুরু করায় আমিও পাশ ফিরে শুয়ে পড়েছি। হঠাৎ পা টান করতে গিয়ে মনে হল কে যেন পায়ের কাছে বসে আছে। কি আশ্চর্য, এটা তো রিজার্ভড কম্পার্টমেন্ট, ওটায় ওভাবে ওঠা তো ঠিক নয়। আমি এবার উঠে বসি, দেখি যে একজন মিলিটারি পোশাক পরা লোক আমার পায়ের কাছে বসে আছে, কিন্তু ওদের জন্য তো আলাদা কম্পার্টমেন্ট রয়েছে, সেখানে না বসে আমার পায়ের কাছে বসেছে কেন? ঘুমের ঘোরে ঘড়ি দেখেছিলাম, 3:30 হবে, আমার চোখে তখনও ঘুম লেগে রয়েছে। পা ভাঁজ করে আবার শুতে যাব এমন সময় সেই মিলিটারি ভদ্রলোকটি আমাকে বললেন,
আরে তুম ওহিমরা গাওকে ধরনি না?
আমি তো ভীষণ অবাক। এবার তাড়াতাড়ি উঠে বসলাম, হাতের চেটো দিয়ে ভালো করে চোখ দুটো রোগে নিয়ে ওর মুখের দিকে লক্ষ্য করলাম। এক মুখ চাপ দাড়ি, চেনার জন্য তবু মাথা নেড়ে বলি, হ্যাঁ। মিলিটারি লোকটা আমার কাঁধে একটা চাপড় মেরে বলে,
আরে মুঝে নাই চিনতে পারলি? আমি তো তোর স্কুলকার দোস্ত কালু আছি রে ধরনি, ইস বার ইয়াদ পড়েছে?
আমি তো চমকে উঠলাম, এ কোন কালু? একজন ছিল কালু মিয়া, আর একজন আমাদের গ্রামের কালু, তারা আবার দুই ভাই কালু আর লালু। লালু আজও গ্রামেই থাকে, অবশ্য ও একবার বলেছিল যে মাধ্যমিক ফেল করে দাদা পালিয়ে মিলিটারিতে ভর্তি হয়েছে। এটা শুনে আমার অবশ্য খুব আনন্দ হয়েছিল, গর্ব হয়েছিল এই ভেবে যে আমাদের গ্রামের অন্তত একজন আজ কিনা জওয়ান, এ দেশকে সুরক্ষা দিচ্ছে। এ কি তাহলে সেই কালু? এবার আমি একটু আমতা আমতা করে বলি, তুমি কি সেই মানে পালিয়ে যাও কালু? কালু হাসতে হাসতে বলল,
জি জনাব, আমি সেই পালিয়ে যাওয়া কালু, ঠিক পাকড়েছিস।
তারপর আমার সিটে দুজনে বসে জমিয়ে গল্প শুরু করলাম, সেই ছেলেবেলার গল্প থেকে একেবারে বর্তমানে গ্রামের অবস্থা সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করল। আমি যেসব গল্প প্রায় ভুলেই গিয়েছিলাম দেখলাম কালুর প্রায় সবই মনে আছে, ভেবে ভালো লাগল যে ও এখনও সেসব মনে রেখেছে। নিজের ব্যাপারে তেমন কিছুই বলল না, বিয়ে করেছি কিনা জিজ্ঞেস করতে বেশ হেয়ালি করে হাসল। ও আমার ল্যান্ড নাম্বারটা চেয়ে নিল, বলল রোজ 9টার পর ফোন করবে। আমি ওর ল্যান্ড নাম্বারটা চাইতে ও বলল,
আমাদের ওই সিভিলিয়ারদের ফোন নম্বর দিতে নেই, তাছাড়া কখন কোথায় পাঠিয়ে দেয় তা কোনো ঠিকও নেই, বরং আমিই তোকে ফোন করব। আর আমি কিন্তু রিটায়ার করে গ্রামেই পাকা কোঠি বানিয়ে নেব, তুই কে বলতা?
আমি আনন্দে ওর হাত দুটো জড়িয়ে ধরে বললাম, তাই ভালো রে কালু, সব বন্ধু এক জায়গায় হয়ে দুবেলা আড্ডা মারব, নিজের জন্মভিটে ছেড়ে কেউ বাইরে থাকে নাকি? ও আমার কথা শুনে হাসল। কালু সেদিন উল্টোডাঙায় নেমে গেল, আমি নামলাম শিয়ালদায়। আমার একটা জিনিস বড় অদ্ভুত লাগল যে এতক্ষণ ধরে আমরা দুজনে কত গল্পই না করলাম, কিন্তু ও আমার সম্পর্কে কিছুই জানতে চাইল না, আর ওর সেই বড় বড় চোখ দুটোকে আমি কিন্তু ভালো করে দেখতে পাইনি। অবশ্য এর দুটো কারণ হতে পারে, আর তা হল তখন সবাই ঘুমিয়ে থাকার জন্য কোচের মধ্যে হালকা আলো জ্বালানো ছিল, এবং ওর মাথার টুপিটাও এমনভাবে সামনের দিকে টেনে রেখেছিল যে সত্যিই ওর চোখ দুটো দেখতে পাইনি। ডাগর চোখ বলতে যা বোঝায় ওর ছিল তেমনই চোখ। আমার অফিসের কাজ দিন তিনেকের মধ্যে শেষ হয়ে যাওয়ায় আমি 4 দিনের মাথায় চলে এলাম। ট্রেনটা একটু লেট ছিল, তাই স্টেশন থেকেই রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে হাত মুখ ধুয়ে সবে বিছানায় যাব এমন সময় ফোনটা বেজে উঠল। আমি মনে মনে একটু বিরক্ত হয়ে ফোনটা তুললাম, ওপার থেকে একটা মোটা গলায় ভেসে এল,
কিরে ধরনি আজ ফিরলি বুঝি?
এমন মোটা গলায় কে নাম ধরে ডাকলো তা বুঝতে পারলাম না। বললাম, কি বলছেন?
দূর বেটা, আধা রাত বাত করকে এখনই ভুলে গেলি, আবার বলছিস যে কে বলছেন?
আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। আমি তাড়াতাড়ি বললাম, না না তা নয় কালু, আসলে ফোনে তোর গলাটা এত মোটা লাগলো যে ঠিক বুঝতে পারিনি। কিছু মনে করিস না ভাই, তা এত রাতে কি করছিস?
তোরা নিশ্চিন্তে নিজ যাচ্ছিস আর আমরা তোদের পাহারা দিচ্ছি। এখন আমি যেখানে ডিউটি দিচ্ছি তার নামটা হলো টোলোলিং, পাহলো ইসকা নাম শুনেছিস?
আমি বলি, না রে কালু, এর আগে কোনোদিন এমন পাহাড়ের নাম শুনিনি, এটা কি হিমালয়ের মতো বিরাট পাহাড়?
আরে না না, এটা বহুত ছোট পাহাড় আছে, পাকিস্তানি জওয়ানরা টাইগার হিল আর টোলোলিং এই দোনো পাহাড় কবজা করে নিয়েছে, লেকিন আমরা ওদের 500 জওয়ানকে খতম করে ফির কবজা করেছি। তবে ওই জং লড়তে গিয়ে আমাদের কিছু জওয়ান শহীদ হয়েছে,
তো এখন আর কার্গিলে কিছু ভয় নেই।
আমি বলি, তবু সাবধানে থাকিস, বলা যায় না ওরা আবার যে কোনো সময় আক্রমণ করতে পারে। আজ গুড নাইট কালু, আবার পরে কথা হবে। আমি শুয়ে শুয়ে কালুর কথা ভাবছিলাম। এখানে আমি ফ্যানের নিচে আরামে শুয়ে আছি, আর আমার দেশের জওয়ানরা কালুর মতো একগাদা গরম জামা কাপড় পরে প্রচণ্ড ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। এভাবে মাসে প্রায় দুবার কালুর ফোন আসে, আমার কাছ থেকে গ্রামের খবর নেয়, কেউ মারা গিয়েছে কিনা জানতে চায়। ওর মায়ের মৃত্যুর সময় ও যে গ্রামে যেতে পারেনি সেজন্য আজও ওর আফসোস হয়। এসব কথায় সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার থাকে না। মাঝে মাঝে ভাই লালুর কথা জিজ্ঞেস করে, আমি যতটুকু জানি তা ওকে বলি। আমি ওকে উৎসাহ দিই যেন ও রিটায়ার করে নিজের গ্রামেই ফিরে আসে। সেবার পূজোয় বাড়ি এসেছি, বোধহয় অষ্টমী হবে, রাস্তায় লালুর সঙ্গে দেখা। আমাকে দেখে ও এগিয়ে বলল,
ধরণীরা কবে এলে?
আমি হাসতে হাসতে বলি, আমি তো ষষ্ঠী থেকেই গ্রামে আছি। তা তুই, তোর স্ত্রী আর বাচ্চারা কেমন আছে?
হ্যাঁ, সবাই বেশ ভালোই আছে। এবার কিন্তু অনেকদিন পর এলে তুমি।
হ্যাঁ রে, প্রায় এক বছর হতে চলল। আসলে মা মারা যাওয়ার পর খুব একটা আশা হয় না, তবু বছর অন্তত এই সময়টা অবশ্যই আসি। তবে রিটায়ার করে এখানে এসে থাকব। তোর দাদাও বলেছে সেও পাকা বাড়ি তৈরি করে এখানে এসে থাকবে। ভালোই হবে বল, আমরা সব বন্ধুরা এক জায়গায় এসে থাকব।
কে বলেছে বললে ধরণীদা?
লালু অবাক হয়ে জানতে চায়, কেন তোর দাদা কালু? এই তো সেদিন একসঙ্গে কলকাতা গেলাম, আমাদের ছেলেবেলার কত কথাই না হলো। কেন তোর বিশ্বাস হচ্ছে না? শোন, এখনো কার্গিলে আছে, তাই চট করে ছুটি নিতে পারছে না। আমি পূজোয় বাড়ি আসবো শুনে বলল,
তুই যদি কাছে থাকতিস ধরণী, তাহলে বাড়ির সবার জন্য জামাকাপড় পাঠতাম।
লালু ভীষণ অবাক হয়ে আমার একটা হাত ধরে বলল,
তুমি কি বলছো ধরণীদা? দাদার সঙ্গে তোমার প্রায় ফোনে কথা হয়, ও তোমায় এ কথা বলেছে?
লালুর ছলছলে চোখ দেখে আমি বুঝতে পারলাম না ও কেন আমার কথা বিশ্বাস করতে চাইছে না। আমি আবার বেশ জোরের সঙ্গে ওকে বললাম, আরে হ্যাঁ রে লালু, ওর সঙ্গে প্রায় কথা হয়। ও কার্গিলে যুদ্ধের কথা বলে, ঠান্ডার মধ্যে কত কষ্টে যে রয়েছে তাও বলছে। এবার বিশ্বাস করবি তো? লালু মাথা নিচু করে আমার কথা শুনছিল। আমি দেখলাম ওর পায়ের কাছে টপ টপ করে চোখের জল পড়ছে। আমার মনে হলো কালু হয়তো বাড়ির সঙ্গে একেবারেই যোগাযোগ রাখে না, তাই দাদার কথায় লালু তার আবেগকে বোধহয় ধরে রাখতে পারেনি। যদি এটা সত্যি হয় তাহলে কালু মোটেই ভালো কাজ করেনি। হাজার হোক, মা না থাকুন, ভাই তো রয়েছে। আমি লালুকে বললাম, তুই আর কাঁদিস না লালু, এরপর কালুর সঙ্গে কথা হলে ওকে বরং এই ব্যাপারে উত্তম মাধ্যম শুনিয়ে দেবো একেবারে। লালু আমার হাত জড়িয়ে ধরে বলল,
আমি কেন কাঁদছি তা তুমি বুঝতে পারোনি ধরণীদা, দাদা তো আর নেই।
নেই মানে? তুই কি যা তা বলছিস লালু, এখানে আসার আগের দিনও কালুর সঙ্গে আমার ফোনে কথা হলো, আর আজ তুই বলছিস কালু নেই? আমার শরীরটা ঝিমঝিম করে উঠল।
হ্যাঁ ধরণীদা, 1999 সালে ওই কার্গিল যুদ্ধে দাদা শহীদ হয়েছিল। ও আমাকে বলেছিল যে অবসরের পর গ্রামে ভালো বাড়ি বানিয়ে থাকবে। তুমি ভাগ্যবান বলেই এতদিন পরে দাদাকে দেখেছ, ওর সঙ্গে কথা বলেছ তুমি।
আমি অস্পষ্ট স্বরে বললাম, তাহলে ওই যে ট্রেনে কালুর সঙ্গে দেখা হলো, কথা হলো, কত কথা বললাম, প্রায় প্রত্যেক দিন কালু যে ফোনে কত কথা বলে, এসবের কি কোনো মানে নেই? এসব কি তাহলে সবই মিথ্যে? কাঁদতে কাঁদতে লালুর চোখ লাল হয়ে গিয়েছে। ও একবার আমার দিকে তাকিয়ে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে নিঃশব্দে বাড়ির দিকে হাঁটা দিল। আমি নির্নিমেষ চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। দশমীর পরে একরাশ দুঃখ নিয়ে আমি কিষানগঞ্জে ফিরে এলাম। মনটা সেদিন খুব ভারাক্রান্ত ছিল, কোনো হিসেবই যেন মিলতে চাইছিল না। লালুর চোখের জল আমাকে ভীষণ ব্যথিত করেছিল সেদিন, তাই কাউকে বিজয়ের শুভেচ্ছাও জানায়নি। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি জানি আমার সহকর্মী নরেশ তেওয়ারি প্রতিবারের মতো এবারেও সবার আগে বিজয়ের শুভেচ্ছা জানাতে ফোন করেছে, তাই ফোনটা নিয়ে বললাম, শুভ বিজয় নরেশ, এবার কিন্তু তোমার আগেই আমি জানালাম। টেলিফোনের ওপার থেকে কালু হো হো করে হাসতে হাসতে বলল,
তোকেও বিজয়ের শুভেচ্ছা ধরণী, তুই যে আজই ঘর বাপস জায়গা তা আমার মালুম ছিল। আর তোকে একটা বাদ বলছি, লালু তোকে যা বলেছে সব বাকওয়াস আছে, মিথ্যা আছে। এই তো আমি তোর সঙ্গে ফোনে বাত করছি, আমি মারা গেলে কি করে এটা সম্ভব হতো বল?
আমি হালকা ঠান্ডার রাতেও তখন রীতিমতো ঘামছি। বুঝতে পারছিলাম শিরদাঁড়া দিয়ে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের দিকে নেমে যাচ্ছে। কোন রকমে বললাম, তাহলে তুই এখন কোথায় কালু? আবার সেই একটানা হাসি হেসে কালু বলল,
কেন যেখানে ছিলাম সেই কার্গিলই আছি, আজীবন এখানেই থাকবো ভাবছি। এই জায়গাটার উপর একটা মায়া পড়ে গিয়েছে বুঝলি, ছেড়ে যেতে মনই চাইছে না একেবারে। তাই আমার আর গ্রামে ফেরা হবে না রে ধরনি, দেশ রক্ষা করার ব্রত নিয়েছি আর তাই নিয়েই থাকতে চাই। আমি চলে গেলে এই অঞ্চলের কে পাহারা দেবে বল, সব ভয়ে বাড়ি পালিয়ে গিয়েছে।
কিন্তু তুই যে বলেছিলি রিটায়ার করে গ্রামে ফিরে এসে ভালো পাকা বাড়ি বানিয়ে থাকবি, তার কি হবে? আমি বুঝতে পারছি টেলিফোন সমেত আমার হাতটা রীতিমতো ঠকঠক করে কাঁপছে। ওপার থেকে কালুর কান্না ভেজা গলা ভেসে এলো। তার মধ্যেই ও যা বলল তা হল ও আর এই কার্গিল ছেড়ে যেতে পারবে না। হাজার হোক সে জওয়ান, দেশ রক্ষা করাই তার কাজ, ওখানে থেকেই সে বাকি জীবনটা এভাবেই দেশ রক্ষা করে যেতে চায়। এরপর গুড নাইট জানিয়ে কালু ফোনটা ছেড়ে দিল। আমি কয়েক মুহূর্তে একটা ঘোরের মধ্যে ছিলাম, তারপর ফোনটা রেখে শুয়ে পড়লাম। হালকা শীতের মধ্যেও আমি আজ ঘামতে লাগলাম। এভাবে রোজ বা সপ্তাহান্তে একবার করে যদি কালুর ফোন আসে তাহলে আমি হয়তো আর সুস্থতার সঙ্গে চাকরিটা করতে পারব না। ফোন বাজলেই হয়তো ভয়ে কাঁপতে থাকব, সেই ভয়ে আমি হয়তো কোনো জরুরি ফোন রিসিভ করতে পারব না। তার চেয়ে বরং এই ফোনটাকে অফিসে জমা করে দেওয়াই ভালো, তাহলে আর আমাকে সব জেনেও একজন বিদেহী আত্মার সঙ্গে কথা বলতে হবে না। আমার চোখ দুটো ক্রমশই আটকে আসছে। আমি মনে মনে বিড়বিড় করে বললাম, কালু কিছু মনে করিস না ভাই, তোর ব্যাপারে লালু যা বলেছে তার সবটাই সত্যি, আদৌ সেটা মিথ্যে নয়।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল তোমাদের হুমকি, লেখক অঞ্জন সেনগুপ্ত এবং পড়ে শুনিয়েছে সেতু। শুরু হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় গল্প। আজকের দ্বিতীয় গল্পটি লিখেছেন আপনাদের জন্য সাদিয়া ইসলাম বৃষ্টি। আজকের গল্পটির প্রথম পর্ব এখন শুনবেন, তারপর আমি আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শর্মি।
বাহ, বাড়িটা বেশ বড় তো।
হুম, তা তো হবেই, অনেক আগেরকার বাড়ি, সে সময় বাড়িঘর যারা বানাতো একটু জায়গা বেশি রেখেই বানাতো।
তবে টাকা পয়সাও ছিল মানুষটার, না হলে ওই আমলে এমন বাড়ি বানানো কম কথা। ভেতরের টাইলস গুলো দেখো, আর ওই পাশের ওই বাথরুমটা দেখছো না, বাথটাবও আছে।
হুম, এত কম ভাড়ায় এমন একটা বাড়ি পেয়ে যাবো ভাবিনি।
আমিও তাই ভাবছি। এরা কেমন মানুষ বলতো? মানলাম জায়গাটা মফস্বল, কিন্তু তবুও এরকম একটা বাড়ি এত কম ভাড়ায় দিয়ে দিচ্ছে।
আসলে আর সব বাড়ির চাইতে বাড়িটা একটু দূরে, আশেপাশে খুব যে লোক আছে তা কিন্তু না। কিছুদিন পর ডেভেলপারদের হাতে চলে যাবে বাড়িটা। বাড়ির মালিক কেয়ারটেকারের কাছে বাড়ি দিয়ে চলে গিয়েছিল বিদেশে, সেই থেকে কেয়ারটেকারই দেখভাল করছে, আর ভাড়াটাও সেই রেখে দিচ্ছে। মালিক নাকি তেমন খোঁজ খবরই রাখে না বাড়ির, তাই কেয়ারটেকার নিজেই বাড়িটা ডেভেলপারদের কাছে দিয়ে দেবে এবার।
তুমি এত সব জানলে কি করে?
আরে, আমাদের অফিসের ওই যে ভদ্রলোক শরীফ মিয়া, উনি সব বলেছেন, বাড়িটার খোঁজ তো উনিই দিলেন।
তোমার চাকরিটা চলে যাওয়ার পর এই চাকরিটা খুব দরকার ছিল, আর এই বাসাটাও, ভাগ্যিস সব পাওয়া গেল। বাড়ি খুঁজতে তো কম চেষ্টা করনি তুমি, শহরের এ মাথা থেকে ও মাথা চষে বেরিয়েছ।
হাজার হোক, কেরানির কাজ করছি বটে ঠেকায় পড়ে, কিন্তু এত বড় একটা উপকার যে করলো তাকে ধন্যবাদ জানাবো না?
তা না হয় হবে, কিন্তু তার আগে এখানে একটু গুছিয়ে নেই, তা না হলে উনি ঘরে এসে এমন অবস্থা দেখলে বড্ড লজ্জায় পড়ে যাব। আচ্ছা, উনি কিভাবে খোঁজ পেলেন এই ঘরের?
ওনার কোনো এক দূরের আত্মীয় হন নাকি এখানকার কেয়ারটেকার, সেখান থেকেই। আরে ওই তো, ওই যে কেয়ারটেকার সাহেব এসে গেছে, কেমন আছেন কদমালি?
ভালা, তা এইটা বুঝি ভাবি সাহেব?
হ্যাঁ, উনি আপনার ভাবি। তাহলে আমরা আজকেই উঠে পড়ি, ঘর খুব পছন্দ হয়েছে আমাদের।
ঠিক আছে, উঠেন, তবে তয় একটু সাবধান থাকবেন, পুরানা ঘর তো।
কেন ভাই, ভূত আছে নাকি?
না না, সেইটা বলতেছি না। তবে কোথায় কি আছে সেটা তো আর বলা যায় না, আর বাড়িটাও পুরানা। শুনতাছেনই তো, ডেভেলপারের কাছে দিয়ে দিতাছি।
ভেঙে টেঙে পড়বে নাকি আবার?
না না, এমনি বললাম আর কি। যাই হোক, ওটান তাইলে। আর ইয়া, আমার ওই যে অ্যাডভান্সের টাকাটা একটু যদি দিয়ে দিতেন।
হ্যাঁ হ্যাঁ, এই এই তো ধরুন, পুরো 10,000 টাকাই আছে। এই মাসের ভাড়া সহ একেবারে দিয়ে দিলাম।
এতগুলো টাকা কোথায় পেলে তুমি?
মানে ধার করেছি। সত্যি খুব ভুল হয়ে গেছে নূপুর, এভাবে টাকা না জমিয়ে খরচ করা ঠিক হয়নি। এখন দেখো, চাকরিটা চলে যাওয়ার কারণে কি সমস্যায় পড়তে হলো। জমানো টাকা থাকলে আগের চাকরিটা ছাড়ার পর এমন তাড়াহুড়ো করে এমন একটা চাকরি নিতে হতো না।
একটু একটু করে সব একা হাতে সামলে নিল নূপুর। কাজ শেষে বাড়ি ফিরে তাকে সাহায্য করল সুমন। বিকেলের দিকটায় মন খারাপ থাকলে বাইরে বেরোতে শুরু করল। বাইরে অনেকগুলো গাছ আর ঝোপঝাড়, দেখলেই বোঝা যায় একসময় অনেক সুন্দর কোনো বাগান ছিল এখানে। যত্ন না পেয়ে ঘাস লতা পাতা জমি নষ্ট হয়ে গেছে। একদিন নূপুরের হঠাৎ করে ইচ্ছে হলো বাগানটা ঠিকঠাক করার। সুমনের ফিরতে দেরি আছে, আর হাতেও তেমন কাজ নেই। দারোয়ান কদমালিকে ডাকল। কদমালি পাশেই একটা ঘরে থাকে, বেশি ডাকতে হলো না। ডাকতেই দরজা খুলে বেরিয়ে এলো কদম।
কদম ভাই, একটু শোনেন।
যে বলেন।
আচ্ছা, ওই বাগানটা কেমন যেন অগোছালো হয়ে আছে, ওইটা একটু ঠিকঠাক করতাম আর কি।
কেমনে?
এই আগাছাগুলো সরিয়ে তারপর ডালপালাগুলো কেটে ঘাসগুলো।
পারবেন না, এইসব মাইয়া লোকের কাম না।
আরে আপনি একটু হেল্প করলেই হয়ে যাবে।
পারতাম না আমি, এইসব আমার কাম না। আমারে ডিস্টার্ব দিয়েন না তো, আপনি ঘরে ঢোকেন, সন্ধ্যা হয়েছে।
আরে এটা কেমন কথা, আপনি এভাবে, লোকটা তো ঠিক সুবিধার না। আই শুনছো, আমি না ভাবছিলাম সামনের দিকের ওই বাগানটা একটু সাফসুতরো করে যত্ন নেব।
বাহ, খুব ভালো তো, তোমার সময় কেটে যাবে, ভালোও লাগবে বাড়িটাকে। বাগানটার জন্য কেমন একটা জংলা জংলা ভাব চলে এসেছে বাড়িটার, কাজের কাজ হবে একটা।
আমি তো করবই, তুমি যেদিন বাসায় থাকবে তুমিও হাতে হাতে আমাকে সাহায্য করো একটু।
কেন, কদমালিকে বলো, সে তো সবসময় বাসাতেই থাকে, খুব একটা বেড টের হয় বলে তো মনে হয় না।
বলেছিলাম ওনাকে, সাফ মানা করে দিল, ভালো করে কথা পর্যন্ত বলল না, মেজাজটা এত খারাপ হয়ে গেছিল না।
আচ্ছা আচ্ছা, বাদ দাও, আমি তোমার বাগান পরিষ্কার করে দেব। আর শুধু বাগান কেন, ছাদটাও দরকার পড়লে পরিষ্কার করতে পারো তুমি। বাইরে থেকে দেখলে তো বিশাল বড় ছাদ মনে হয়, যাইনি যদিও কখনো।
ভালো কথা মনে করেছ, ছাদটা আসলেই দরকার। জামা কাপড়গুলো শুকোতে দেব ভাবছিলাম, কালকেই ছাদটা পরিষ্কার করে ফেলবো। কিন্তু কিন্তু কদমালের কাছে আমার চাবি চাইতে আর ইচ্ছে করছে না, তুমি একটু গিয়ে নিয়ে এসো না।
ঠিক আছে, ভাতটা খেয়ে নি, তারপর না হয় যাব। এখন একটু স্থির হয়ে বসো তো, সবটাতে তোমার ছটফটানি। বাচ্চাবে গোসল করেছো নাকি?
আরে না, কি যে বলো, আমার কি আর ওই অভ্যেস আছে নাকি?
অভ্যাস না থাকলে করে নিবে, যেখানকার যে নিয়ম।
অভ্যেস করে কি লাভ বলো, কদিন পরই তো চলে যেতে হবে এখান থেকে, ডেভেলপারদের কাছে বাড়ি দিয়ে দিলেই তো উঠে যেতে হবে।
মনে হয় না কেয়ারটেকার ডেভেলপারদের কাছে বাড়ি দেবে বলে ভাবছে, তবে আরো কয়েকদিন পর, কারণ বাড়ির আসল মালিক তো এখানে নেই। হুট করে এসে পড়ে যদি, তাহলে কেয়ারটেকারের 12টা বাজাবে, তাই খুব একটা জলদি বাড়ি ভাঙা হবে না, চিন্তা করো না।
পুরো বাড়িটা বাইরে থেকে দেখতে এত ছিমছাম, ভেতরে এত বিশাল বিশাল সব ঘর, হাঁটলেও কেমন যেন মনে হয় গম গম শব্দ হচ্ছে। আচ্ছা, এত বড় বাড়ি ছেড়ে লোকটা চলে গেল কেন?
সেটা কি করে বলবো বলো, কদমালি হয়তো জানে, কিন্তু সে কি আর বলবে, তার চাইতে না জানাই ভালো। এত জেনে কি হবে বলো, বেশি জানতে গেলে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায়। এখন না আমি নতুন বাড়ি খুঁজে পাবো, না পারবো সেই বাড়ি ভাড়া দিতে, তাই কদমালির সাথে মিলমিশ যদি না হয় তাহলে একটু দূরে দূরেই থেকো, তাও ঝামেলা যেন না বাধে।
চিন্তা করো না, খালি ছাদের ব্যাপারটা।
হ্যাঁ সেটা আমি বলবো, দেখি কি বলে লোকটা।
কে?
আমি সুমন।
কি হয়েছে?
একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম।
কি ব্যাপার?
ওই যে ছাদটা একটু দরকার ছিল, ওই জামা কাপড় নাড়বো আর কি, বোঝেনি তো।
দেন ভাই,
আপনাকে যে জায়গায় থাকতে দিছে এই জায়গায় থাকেন। আবার এই ছাদ বাগান এগুলোর কি দরকার আপনাকে? জামা কাপড় নাড়া দরকার পড়লে বলেন, বারান্দায় নাইরা দিতে। ছাদে ওঠার দরকার নাই, আমি নিজেই উঠি নাই কোনোদিন, 25টা বছর পার করে দিলাম এমনি। আর এখন আপনাদের মনে হইতেছে ছাদ ছাড়া চলতো না।
কখনোই ছাদে ওঠেননি?
ইচ্ছে করেনি কখনো ছাদে উঠতে?
না, করে নাই। মালিক যাওয়ার আগে বলে গেছিল ছাদের দিকে বেশি না যাইতে, বাইরে পানির ট্যাঙ্কির ব্যবস্থাও করে দিছিল। আর যাওয়ার দরকার পড়ে নাই, তাই যাইও নাই।
জানতে ইচ্ছে করেনি কেন নিষেধ করেছিল?
আমার এত বেশি চকচক করার স্বভাব নাই। মালিক বইলা গেছে, আমিও সেই কথা মানতাছি। আপনারা দুই দিনের মেহমান, ছাদের দিকে না যান, তাহলে সমস্যা কি?
না, কোনো সমস্যা নেই এমনি। আচ্ছা নূপুর, চলো তাহলে যাওয়া যাক।
হ্যাঁ যান, আমারা একটু ঘুমাইতে দেন।
মুখের উপর না করে দিল।
তাই তো দেখছি, চলো থাক না হয়। ছাদে না গেলে কি আর এমন হবে? চলো, অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার।
প্রতি রাতে একই ঘটনা, একই জেগে থাকা, ঘুম ভেঙে যাওয়া। কোনো কারণ নেই, কোনো প্রমাণও নেই, তবু সমস্যাটা চলতে লাগলো। নূপুরের চোখের তলার কালি প্রথম খেয়াল করল সুমন।
কি হলো? আমার বউয়ের চোখের তলায় কালি কেন? কি নিয়ে এত চিন্তা তোমার?
চিন্তা কিছু নিয়ে না, রাতে ঠিক করে ঘুম হচ্ছে না।
তাই নাকি? কই, আমি তো টের পেলাম না।
তুমি তো অফিস থেকে ফিরেই টায়ার্ড থাকো, ঘুমিয়ে পড়ো সহজেই, তাই বোঝো না।
আহা, আমাকে বলতে তো পারতে।
অফিস থেকে ফিরে এত ক্লান্ত থাকো তুমি, অফিসে নানা ঝামেলায় থাকো, তাই আর বলতে চাইনি।
বাহ, আমার বউ তো খুব লক্ষ্মী, আমাকে একেবারেই চিন্তায় ফেলতে চায় না। কিন্তু তোমার চোখের নিচে কালি পড়ে গেলেও তো আমার ভালো লাগবে না নূপুর। আজ বরং আমাকে ডেকো ঘুম না এলে।
ঘুম তো আসে, কিন্তু সমস্যা হলো সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়।
ভেঙে যায় কেন?
একটা শব্দে, পানির শব্দে।
পানির শব্দে ঘুম ভেঙে যায়? বেশ, তাহলে মিস্ত্রি ডাকিয়ে পানির কল ঠিক করে নিলেই তো পারো।
তা পারি, কিন্তু কোনো কলে তো সমস্যা নেই, পানি ওগুলো থেকে পড়ে না।
তাহলে?
জানি না, সেজন্যই তো কোনো সমাধান করতে পারছি না এই সমস্যার।
আচ্ছা, আজ বরং পানির শব্দে ঘুম ভেঙে গেলে আমাকে জাগিয়ে দিও, ঠিক আছে?
ঠিক আছে।
এখন তাহলে অফিসে গেলাম, তুমি সাবধানে থেকো, একটু ঘুমানোর চেষ্টা করো।
সুমন চলে যাওয়ার পর ঘুমানোর চেষ্টা করল নূপুর, আর তখনই দূর থেকে কেমন একটা গোঙানি ভেসে। প্রথমে এক ছটকে চোখ মেলল নূপুর, ঘুমের ঘরে ভুল শুনছে ভেবে আবার শুয়ে পড়তে যাবে এমন সময় আবার ভেসে এলো শব্দটা, ঠিক মাথার উপর থেকে। বাড়িটা একেবারে ফাঁকা, কেউ নেই। কদমালি গিয়েছে শহরের দিকে কি যেন একটা কাজে, কি করবে বুঝতে পারল না নূপুর। শব্দটা যেহেতু উপর থেকে আসছে, তার মানে ওটা ছাদ থেকে আসছে। কিন্তু কিসের শব্দ? ছাদে কি কোনো প্রাণী আছে? গোঙাচ্ছে কেন ওটা? আবার গোঙানি শব্দ ভেসে এল, গায়ের সবকটা লোম খাড়া হয়ে গেল নূপুরের। কোনো মতে পায়ে স্যান্ডেল গলিয়ে বাড়ির বাইরে বেরল। কেন যেন খুব অশুভ মনে হচ্ছে বাড়িটাকে, খুব বেশি অশুভ। বেরোনোর সময় ভুলে মোবাইলটা ফেলে গেল নূপুর বিছানার উপরে। অবশ্য সেটা খেয়াল করার মতন অবস্থাও নেই তখন ওর।
কোথায় গেল নূপুর? ফোনটা বেজেই যাচ্ছে, ধরছেও না। কখন থেকে ট্রাই করছি। আচ্ছা, ঘুমাচ্ছে নাকি? কদমালিকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি সব ঠিকঠাক আছে কিনা।
হ্যালো, হ্যালো।
জি কদম ভাই, সুমন বলছিলাম, বাড়ির ভাড়াটিয়া।
যে বলেন।
আপনি কি বাড়িতে এখন?
না, আমার যাইতে সন্ধ্যা হইব।
আচ্ছা আচ্ছা, বাড়ির কলগুলোতে মনে হয় কোনো সমস্যা আছে, রাতের বেলায় পানি পড়ে। আপনার ভাবি শব্দে ঘুমোতে পারে না, একটু দেখবেন ভাই।
আচ্ছা ঠিক আছে, আপনি কি অফিসে?
হ্যাঁ, কেন?
না, বলতেছিলাম তাইলে আপনি আসেন আগে, তারপর না হয় কলের সমস্যা দেখুন যাব।
হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। আরেকবার ফোন দেব নাকি?
হ্যালো
নূপুর, ফোনটা কেন ধরছিলে না? যা টেনশনে পড়ে গিয়েছিলাম। ভালো আছো তো? ঠিকঠাক আছে সব?
ঠিক আছি।
গলাটা এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে নাকি, নাকি ঘুমাচ্ছ বলে? আচ্ছা আচ্ছা, এখন তাহলে রাখি, বস ডাকছে, তুমি সাবধানে থেকো। কলের ব্যাপারে কথা বলেছি কদমালির সাথে, আর পানি পড়ার শব্দ হবে না, পানির কল সব ঠিক করে ফেলবো।
ওটা পানির শব্দ না।
তাহলে আচ্ছা আচ্ছা, বাসায় এসে শুনবো সব, ঠিক আছে? এখন রাখলাম।
বাড়ি ফিরে খটকা লাগলো সুমনের। ঘরের দরজাটা খোলা, একেবারে হাট করে খোলা। বোঝাই যাচ্ছে হয় ভেতরে কেউ ঢুকেছে, কিংবা নূপুর হয়তো ভেতরে নেই। নূপুরের কিছু হলো না তো? কদমালের ঘরে তালা লাগানো, এখনো সে ফেরেনি বাইরে থেকে। দৌড়ে ঘরে ঢুকলো সুমন, সারা বাড়ি খুঁজল, না কোথাও নেই। নূপুরের ফোনে কলও করল, বেজে উঠল ফোন। ফোনটা বিছানার উপরেই আছে। তারপর সেটাকে তুলে নিল সুমন, এক ছুটে বাইরে বেরিয়ে এল। কোথায় গেল নূপুর? সামনে একটু গাছপালায় ঘেরা জঙ্গল মতন জায়গা, সেদিকে তাকিয়ে যতটা জোরে সম্ভব নূপুরের নাম ধরে ডাকল সুমন, একবার দুইবার বারবার, কোনো জবাব এলো না। নূপুর শুনছিল সুমনের ডাক, কিন্তু জবাব দেওয়ার মতন অবস্থা তখন ওর ছিল না। গলা পর্যন্ত পানিতে ডুবে আছে তখন সে। সে বাইরে বেরোনোর পর কিভাবে যে জঙ্গলা জায়গাটার ভেতরে এসে পড়ল আর কিভাবেই বা এই পানির ভেতরে আটকে গেল বলতে পারবে না নূপুর। কেবল মনে আছে কেউ একজন ডাকছিল ওকে, খুব নরম সুরে। আর তারপর সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল নূপুরের চোখের সামনে। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করে ও মুখ অব্দি পানিতে। দাঁড়ানোর উপায় নেই, কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে নূপুর। কিন্তু সুমন ডাকছে ওকে, এবার যে ওকে বেরোতেই হবে এই ভয়াল পানির জাল থেকে। কিন্তু কোনোভাবেই উঠতে দিল না ওকে অদৃশ্য কোনো এক শক্তি। প্রচণ্ড শক্তিতে আটকে রেখেছে কেউ নূপুরকে পানির ভেতরে। কি সেটা, কে সেটা? ওদিকে খুব হালকা একটা শব্দ শুনে থেমে গেল সুমন, কান পাতল। পানিতে ঢেউ তোলার মতন শব্দ হচ্ছে না? তারপর ধীরে ধীরে এগুলো, ওই তো নূপুর, মাটিতে এগিয়ে পড়ে আছে। অবাক হল সুমন, পানি শব্দ পেয়ে এদিকে এগিয়েছিল সে, কিন্তু জায়গাটা পুরোপুরি শুকনো, কোথাও কোনো পানি নেই।
সুমন,
নূপুর, ঠিক আছো? কেমন লাগছে?
তুমি আমাকে খুঁজে পেলে কি করে সুমন?
জানি না, কিন্তু পেয়েছি যে সেটাই অনেক। ওখানে কেন গিয়েছিলে তুমি? কি হয়েছিল? দুপুরে তো ভালোই কথা বললে।
দুপুরে? আমি তো, তুমি চলে যাওয়ার পর একটা ঘুঙানি শব্দ ভেসে এলো উপর থেকে, অদ্ভুত একটা ঘুঙানি, যেন কেউ উপরের ছাদে আটকে আছে, বেরিয়ে আসতে চাচ্ছে। আমি ভয় পেয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে, ফোনটাও নিতে ভুলে গিয়েছিলাম। তারপর কিভাবে যে কি হলো, যখন হুঁশ ফিরে পেলাম তখন আমি পানির ভেতরে আটকে আছি। আগে কখনো এগুলো দেখিনি। জঙ্গলের ভেতর অমন পানি কিভাবে এলো বুঝতেই পারছি না। তোমার ডাক শুনলাম, ছটফট করলাম পানিতে, কিন্তু কোনো লাভ হলো না, বেরোতেও পারলাম না।
আমিও পানির শব্দ শুনেই ওদিকে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম তুমি একা পড়ে আছো, কোনো পানি নেই ওখানে।
আর ওই ফোন কল?
কার সাথে কথা বললাম আমি? তোমার কণ্ঠ ছিল ওটা, কিন্তু একটু ভারী, একটু ফ্যাস ফ্যাসে, ভেবেছি ঠান্ডা লেগেছে কিংবা ঘুমাচ্ছ।
কি হচ্ছে এসব বলো তো সুমন, অদ্ভুত সব ব্যাপার। আমি সারাদিন বাসায় থাকি, ভয় লাগছে আমার।
ভয় পেও না, আজ তো কদমালি ছিল না, এরপর থেকে থাকবে, তখন আর ভয় পাবে না, সব ঠিক হয়ে যাবে।
সত্যি?
সত্যি।
সন্ধ্যা থেকে নূপুরের মাথাটা কোলে করে বসে থাকলো সুমন। মেয়েটা অঘরে ঘুমোচ্ছে, কয় রাত ঘুমায় না কে জানে, ঠিক করে খেয়ালও করা হয়নি। সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত ছিল সুমন, নিজেকেই দোষ দিল। সত্যি আর একটু খেয়াল রাখা উচিত ছিল। নূপুরের মাথাটা কোলে নিয়ে নিজেও কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল করতে পারিনি সুমন। হঠাৎ ঘুম ভাঙল হালকা একটা পায়ের শব্দে, কে একজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আরে, শব্দটা পেছন দিক দিয়ে আসছে না, রান্নাঘরের দিকে? কিন্তু ওদিকে তো বাড়ির পেছন দিকটা পড়ে। বাড়ির পেছনে আবার সিঁড়ি এলো কোথা থেকে। একবার নূপুরের দিকে তাকালো সুমন, যাবে ও কি এভাবে একা পেলে, যদি আবার কিছু হয়? শেষ পর্যন্ত কৌতূহল জয়ী হল। নূপুরের মাথার নিচে বালিশ দিয়ে আস্তে করে উঠে পড়ল, এগিয়ে গেল শব্দ লক্ষ্য করে, রান্নাঘরের ভেতরে ঢুকে গেল। কিছু করতে হলো না, নিজ থেকেই ক্যাচ করে একটা শব্দ হল, একটা দরজা খুলে গেল পাশে। সেদিকে তাকাতেই অবাক হল সুমন, দরজাটার পাশেই একটা ঘোরানো সিঁড়ি, নিচের দিকে মুখ করে সিঁড়িটা। কেউ নেই সেখানে, অথচ পায়ের শব্দটা শোনা যাচ্ছে এখনো স্পষ্টভাবে।
ভয় পেছনের দেয়ালের সাথে মিশে গেল সুমন। আর সেই সময় হুট করে থেমে গেল পায়ের শব্দ, বন্ধ হয়ে গেল দরজাটা সশব্দে। আর পর মুহূর্তেই নুপুরের গা শীতল করা একটা চিৎকার ভেসে এলো লিভিং রুম থেকে।
কি কি হলো নুপুর, কি হয়েছে?
আমি আমি ঘুমাচ্ছিলাম আর তখন আবার সেই টপটপ শব্দ শুরু হলো, তারপর ওটা একটু একটু করে এগিয়ে এলো, ঠিক ঠিক আমার মাথার উপরে। আর আর তারপর তারপর
তারপর কি নুপুর?
আমার ঠিক কপালের উপরে ওটা পড়লো। ও ওটা ওটা
কি কি পড়লো?
এক ফোঁটা রক্ত। ওটা পানি পড়ার শব্দ না সুমন, ওটা রক্ত, ওটা মানুষের রক্ত।
কি হয়েছে এত রাত্রে ডাকাডাকি কিসের? আবার কি হইল?
আপনার এই বাসায় তো সমস্যা ভাই।
সমস্যা? কিসের সমস্যা?
ছাদে ঠিক কি আছে বলেন তো, উপর থেকে রক্ত পড়ছে ফাটল দিয়ে। কিছু একটা সমস্যা তো আছেই, উপরে কিছু একটা মরে পড়ে আছে।
তাই নাকি? চলেন চলেন দেখে আসি কেমন রক্ত পড়তেছে।
এই যে এই যে এইখানে
সিলিং এ ফাটল ধরছে, পুরাই না বাড়ি, পানি পড়তেছে, এই তো রক্ত পাইলেন কই? কি কোন আপনারা দর, কালকে সকাল সকাল ঠিক করে দিতেছি সিলিং, এখন রাতের বেলা একটু শান্তি মতন ঘুমাইতে দেন তো।
সুমন সুমন কি হচ্ছে এসব? একটু আগেও তো এখানে রক্ত।
ঠিক হয়ে যাবে নুপুর, সব ঠিক হয়ে যাবে।
পরের দিনটা সারাক্ষণ অফিসে ছটফট করলো সুমন, বাসায় নুপুর একা। হুট করে যে বাসা বদলাবে সেই অবস্থাও এখন নেই ওর। আর অফিস মাত্র শুরু করেছে, এখন অফিস কামাই করে নুপুরকে বাড়িতে কারো কাছে রেখে আসবে সেটাও সম্ভব না। কিন্তু কি হচ্ছে এসব ওদের সাথে? বাড়িটার সমস্যা নাকি ওদের? বাড়িটার সমস্যা হলে কদমালি কেন কিছু দেখতে পায় না? কেন কদমালির সঙ্গে ওদের কোনো ঝামেলা হয় না? নুপুর আর ও কি তাহলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে? যত কিছুই নিজেকে বোঝাতে যাক না কেন, সব শেষে বারবার মনে হতে লাগলো সুমনের বাড়িটা ছেড়ে যাওয়া দরকার। খুব খারাপ একটা কিছু হতে চলেছে ওদের সাথে, খুব খারাপ। আর সে কারণটাও হয়তো ওই বাড়িটাই।
কে কে হাঁটছে? কে 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 উপরে, কে ওখানে? না না, আমি ভুল শুনছি, আমি ভুল শুনছি।
না ভুল না, আমি এখানে।
কে কে?
আমি এখানে।
কে তুমি? কোথায় তুমি? কোথায়? কে কে ওখানে? কে কে?
আমি আমি আমাকে বাঁচাও, এখান থেকে বের করো, আমাকে বাঁচাও।
কোথায় আছো তুমি? কোথায় আছো?
ছাদে, ছাদে আছি আমি। এসো এসো আমার কাছে।
না না আমি যাব না, আমি আমি যাব না।
তুমি আসবে, তোমাকে আসতেই হবে, আসতেই হবে।
নুপুর প্রথমটায় ভয় ছটফট করল, ইচ্ছে করল না কোথাও যেতে। মনে হলো সুমন আসা অবধি এখানেও অপেক্ষা করবে, কোথাও যাবে না, কোথাও না। কিন্তু ভয়ের সাথে সাথে হালকা কৌতূহলও উঁকি মারছে ওর মনে। একবার কি গিয়ে দেখে আসবে কি এমন আছে ছাদের ভেতর? কেন এমন হচ্ছে ওদের সাথে? হয়তো ছাদে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসুর ভর করেছে নাকি আজ নুপুরের শরীরে, জানি না নুপুর। কিন্তু একটু একটু করে ও সব ভয় কোথায় যেন চলে গেল। তার বদলে প্রচণ্ড জেদ আর রাগ এসে জমা হলো শরীরে, সাথে অসম্ভব রকমের কৌতূহল। লোহার একটা রড পড়েছিল ছাদের গেটের পাশে, সেটা দিয়ে তালা ভেঙে ফেলল নুপুর ছাদের দরজার। এক পা দুই পা করে সামনে এগিয়ে গেল। ছাদটা বলতে গেলে অনেকটাই ফাঁকা, কত দিন কেউ ছাদের উপর আসে না কে জানে।
একদিকে একটা শুকনো ডাল পড়ে আছে, ঝড়ে বাতাসে উড়ে আসা ময়লা শুকনো পাতা পুরো ছাদ ভর্তি হয়ে আছে। বাড়ির মালিক ছাদে বসে সময় কাটাতেন হয়তো। একটা ছোট্ট টেবিল আর দুটো চেয়ার রাখা, সবগুলি অবশ্য সিমেন্ট দিয়ে বানানো, ছাদের সাথে আটকানো। ছাদের এখনই একটা সিমেন্টের তৈরি পানির ট্যাঙ্ক। হাঁটতে হাঁটতে কেন যেন সেই ট্যাঙ্কের দিকে এগিয়ে গেল না, গম গম একটা শব্দ ভেসে এলো ট্যাঙ্কের ভেতর থেকে। কি আছে ওটার ভেতর? পাশে ছোট্ট একটা সিঁড়ি ট্যাঙ্কের উপরে ওঠার জন্য, লোহার সিঁড়ি, সেটা দিয়ে উপরে উঠে গেল নূপুর। কিন্তু পানির ট্যাঙ্কের মুখ দেখে হতাশ হল, পুরোটা সিমেন্টের ঢালাই দিয়ে বন্ধ করে দিল। তবু থামল না নূপুর, থামতে পারল না, প্রবল শক্তি দিয়ে আঘাত করতে লাগলো ট্যাঙ্কের মুখে। একবার, দুইবার, তিনবার, বার বার হঠাৎ একটা হাত এসে পেছন থেকে নূপুরের হাত ধরে ফেলল। তারপর জ্ঞান হারাল নূপুর।
এই যে চোখ খুলেন, ও ভাবি চোখ খুলেন।
আমি আমি কোথায়?
সাদে, আপনারা না বলছি সাদে না আসতে, কেন আসছেন?
আমি আমি আমাকে ওই কণ্ঠটা ডাকছিল, বারবার বলছিল ছাদে, ছাদের উপরে ও ওখানটায়।
আপনারা জামাই বউ দুটোই পাগল নাকি? একবার কোন সিলিং থেকে রক্ত পড়ে, আর একবার কোন ছাদ থেকে কে ডাকতেছিল। ছাদে সবসময় তালা মারা, কেউ যায় না, কেউ আসে না। এইখান থেকে কে ডাকবো আপনারা কেমনে? আমি গেলাম, ছাদের দরজায় আটকে দিতেছি। দয়া করে আর এদিকে যাইবেন না, বুঝলেন? যে যতই ডাকুক যাওয়ার দরকার নাই। কা
খোলো, খোলো, খুলে বেলো।
কে কে?
আমি আমি এসো এসো।
না না, আমি যাবো না, আমি কোথাও যাবো না।
গল্পের শুরুতেই আমরা দেখেছি নূপুর এবং সুমন এক দম্পতি খুব অল্প দামে, খুব অল্প টাকায় খুব সুন্দর একটি বাড়ি পায়। যদিও পুরনো, খুব পুরনো একটি বাড়ি, কিন্তু বেশ ল্যাভিশ একটা বাড়ি, যেটা কিনা আগের দিনের হলেও বোঝা যায় যে যারা এই বাড়িতে বাস করত তারা যথেষ্ট বিত্তশালী ছিলেন। তো যাই হোক, সেই বাড়ি নিয়েই আজকের কাহিনী শুনছি আমরা, এবং বাড়িতে একজন কেয়ারটেকার আছেন, তার নাম হচ্ছেন কদম আলী, যিনি ভাড়া দিয়েছেন খুব অল্প পয়সায় সুমনকে এবং নূপুরকে। কিন্তু বাড়িটা ভাড়া নেবার পর থেকে বাড়িতে ঘটে যাচ্ছে সব অদ্ভুত ঘটনা। নূপুর দুপুরবেলা ঘুমোতে গেলেই দেখতে পায়, শব্দ শুনতে পায়, আর ছাদের উপর থেকে শব্দ আসে, ইত্যাদি নানা কিছু। আমি বেশি কথা বলছি না, আপনারা অনেকটা শুনেও ফেলেছেন ইতিমধ্যে। আমার মনে হয় কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। আসুন দেখি দ্বিতীয় পর্বে কি অপেক্ষা করছে আমাদের জন্য গল্পে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি আমি শারমিন।
নূপুর, নূপুর কোথায় গেলে? এই নূপুর, এত পানি কেন? নূপুর, আরে এই নূপুর, কি হয়েছে, কি হলো তোমার?
সুমন, সুমন, রক্ত, এত রক্ত!
কোথায় রক্ত? দেখো ভালো করে তাকিয়ে দেখো, এ তো পানি, রক্ত না, রক্ত না নূপুর।
কি বলছো, রক্ত না, পানি, পানি সুমন, পানি।
কি হয়েছে নূপুর, কি হয়েছে আমাকে বলো।
ওই ছাদের দরজা খোলো সুমন, আমি যাব, আমি ছাদে যাব।
কিন্তু
কিন্তু কিচ্ছু না সুমন, সিলিংটা ভেঙে গেছে, এখন ছাদ ঠিক করতে হলো, ছাদে যেতে হবে। আমি যাব, আমার মন বলছে ওখানে কিছু একটা আছে, আমি যাব, আমি যাব ছাদে।
কদম আলীকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ছাদে উঠে সে কেন যে পানির ট্যাঙ্কির উপরে উঠতে গিয়েছিল কে জানে। ট্যাঙ্কির পাশে থাকা লোহার সিঁড়িটা বেশ নড়বড়ে ছিল, ঢালাই খুব একটা ভালো ছিল না। ওখানে এতদিন সেখান থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ত। কদম আলী ঠিক কি করেছে সেটা বোঝা গেল না, হয়তো উঠতে চেয়েছিল উপরে, আর তখনই আরো খানিকটা ফাটল ধরে সিঁড়িটার আশেপাশে, অনেকটা অংশ নিচে ভেঙে পড়ে, আর সে ভাঙা অংশ থেকে পানির ট্যাঙ্কের পুরো পানিটা এসে পড়ে ঠিক নিচেই থাকা নূপুর আর সুমনের ঘরে। কদম আলী বেশ ভালো রকম ভাবে আঘাত পেয়ে এখন হাসপাতালে। একটা ছোট্ট দুর্ঘটনা এমন অবস্থা কি করে হল বুঝতে পারল না ডাক্তার। তবে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার সময় কদম আলীর ডান হাতের কোনায় একটা আঁচড় দেখতে পেল নূপুর। আঁচড়টা মানুষের, মানুষের নখের আঁচড়। ওটা
এবার এবার কি হবে সুমন, কি করব আমরা?
মাসের ১২ তারিখ আজকে নূপুর, একটু কষ্ট করো প্লিজ। ভাঙা মাসে এভাবে কোনো বাড়িও পাবো না, আর স্যালারি পেলে তখন বাড়ি ভাড়াটাও।
বাড়িটাই কেউ আছে, কিছু একটা আছে, ওটাকে আমাদের ছেড়ে দিবে, যেতে দিবে সুমন?
কি যে বলো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক কি হয়েছে বলো তো?
আমি ঠিক বলতে পারবো না সুমন, কেউ একজন বারবার ডাকছিল আমাকে ছাদ থেকে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে, কিন্তু তারপর কি যে হলো, একটা সময় কৌতূহলের বসে ছাদে চলে গেলাম আমি।
দরজা খুললে কিভাবে, কি দেখলে ওখানে?
দরজার পাশে একটা লোহার রড ছিল, তখন আমার এটাও মাথায় ছিল না যে কদম আলী ছাদে যেতে নিষেধ করেছিল। আর কি দেখলাম, তেমন কিছু না, একটা সাদা মাটার অপরিষ্কার ছাদ, কিন্তু চোখে বাঁধল ছাদের কোনার দিকের একটা পানির ট্যাঙ্ক, বুঝতে পারলাম ওইটা থেকে আমাদের ঘরে পানি পড়ে।
তারপর?
তারপর ঠিক মনে নেই, কেবল এইটুকু মনে আছে যে কদম আলী এসে আমাকে থামালো।
থামালো কেন, কি করেছিলে তুমি?
মনে হয় পানির ট্যাঙ্কের ঢাকনাটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না।
পারার কথাও না, ওই ট্যাঙ্কের মুখটা সিমেন্ট দিয়ে ঢালাই করা, খুব ভালো মতন আটকানো। তবে এবার ওটার মুখ খুলতে হবে, ভেতরে অনেক পানি আছে, আর কনক্রিটের ট্যাঙ্ক তো, ওটাকে না ভেঙে ফেলেও উপায় নেই। ছাদটা ঠিক করতে হলে
এত কিছু আমরা কিভাবে করব?
এখন কেবল কাজ করা হবে, পরে কদম আলী সুস্থ হয়ে ফিরলে ওর কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দেব, না হলে আমরা পরের মাসের ভাড়া থেকে কেটে রাখবো মিস্ত্রি বিল। ট্যাঙ্কির পাশের যে সিঁড়ি, সেটার চারপাশ থেকে ফাটল ধরে পানি ঘরের ভেতরে আসছে, ফাটলটা বড় হয়ে গিয়েছে, সেটা ঠিক করতেই হবে। ঘরটা এত ভালো, অথচ ছাদটা কেন এমন কে জানে। যাক ব্যাপার না, একটু সিমেন্ট দিয়ে ঢালাই করে দিলেই হবে ওখানে, আর ট্যাঙ্কিটা ভেঙে ফেলতে হবে, পানি জমে থাকলে আমাদের ঘরে পানি আবার পড়বে।
সব ঠিক হয়ে যাবে তারপর বলো সুমন?
হ্যাঁ নূপুর, সব ঠিক হয়ে যাবে।
সুমনের কথা সত্যি হল না, সব ঠিক হল না, বরং পরদিন আরো ঘোলাটে হয়ে গেল সবকিছু। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি, পাশের রুমে ঘুমোতে হয়েছে সুমন আর নূপুরকে, তবে একটানা ঘুমিয়ে রাত পার করে নিয়েছে ওরা। সমস্যা বাঁধল যখন সকালবেলা মিস্ত্রি এসে ট্যাঙ্কি ভাঙার কাজ শুরু করল। নূপুর রান্নাঘরে রান্না করছে, আর সুমন অফিস কামাই দিয়ে বাসার তদারকি করছে। এমন সময় শোনা গেল এক প্রচণ্ড চিৎকার, আর চিৎকারটা ভেসে আসছে ছাদ থেকে।
কি হয়েছে, কি হলো?
আরে হঠাৎ এভাবে কে চিৎকার করল?
এখন তো আর কোনো শব্দ টব্দ নাই, মিস্ত্রি ছাদে ছিল না, কই সে?
ট্যাঙ্কির এখানে তো নেই, তুমি ছাদের ওই পাশটা খোঁজো, আমি এই পাশটা দেখি।
আচ্ছা আচ্ছা, আরে ওই তো হাত দেখা যাচ্ছে ট্যাঙ্কির ভেতরে, দেখো তো ট্যাঙ্কির ভেতরে পড়ে গেল নাকি।
তার মানে মুখটা খুলতে পেরেছে ট্যাঙ্কির।
এই যে শুনছেন, আমি এদিকে, হাতটা দিন এদিকে, এই যে এদিকে, এই যে মিস্ত্রির হাত পেয়েছি। নূপুর, নূপুর
কি হয়েছে?
এখানে এখানে মিস্ত্রি একা নেই, সাথে একটা
কি?
একটা কঙ্কাল। ট্যাঙ্কের ভেতর একটা কঙ্কাল আছে নূপুর, আস্ত একটা কঙ্কাল। ও, তাহলে আপনারা এই মাসেই বাড়িটাতে উঠেছেন?
হ্যাঁ, আমি আর আমার ওয়াইফ, 14 দিন হলো এই নিয়ে।
আচ্ছা, একটা কথা বলুন তো, পানির ট্যাঙ্কিতে প্রথম কঙ্কালটাকে কে দেখেছে?
মিস্ত্রি, ছাদ ঠিক করার জন্য ডেকেছিলাম আমরা ওকে।
আপনি কেন? বাড়িওয়ালা কোথায়?
আসলে আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম কেয়ারটেকারের কাছ থেকে।
তো সে কোথায় এখন?
আসলে মিস্ত্রি ওই কারণেই ডাকা, আমাদের শোবার ঘরের ঠিক উপরে ছাদে একটা পানির ট্যাঙ্কি আছে, ছাদের দরজায় তালা লাগানো থাকে সব সময়, ওখানে কেউ যায় না। মানে কেয়ারটেকার আমাদের সেটাই বলেছিল, আমরাও আর তাই ওইদিকে যাইনি। কিন্তু কাল হঠাৎ আমাদের কেয়ারটেকার ওই ছাদে গিয়ে বেশ আহত হয়, ছাদে পানির ট্যাঙ্কিটার নিচে কিছু ফাটল ধরেছিল, সেটা থেকে পানি চুইয়ে পড়ছিল অনেকদিন ধরে। গতকাল সেটা অনেক বেড়ে গিয়ে সিলিংয়ে বড় রকমের গর্ত হয়ে যায়, সেটা ঠিক করতেই মিস্ত্রি ডেকেছিলাম আমরা। কেয়ারটেকার যেহেতু হাসপাতালে।
হাসপাতালে? তাহলে তো মনে হয় বেচারা ভালোই আহত হয়েছে।
হ্যাঁ, তবে ডাক্তার বলেছে খুব একটা ক্ষতি হয়নি, খানিকটা রক্ত পড়েছে, কেটে গিয়েছে, তো বাড়িতে চলে আসবে হয়তো আজকেই।
তার মানে মিস্ত্রি প্রথম দেখে কঙ্কালটাকে?
জি স্যার।
আচ্ছা, দেখা যাক, কঙ্কালটাকে ফরেন্সিকে পাঠানো হয়েছে, দেখি সেখান থেকে কি বলে, আর এরপরেই বোঝা যাবে কে কখন কিভাবে কঙ্কালটাকে দেখেছে। আর আরেকটা কথা শুনুন, বাড়ির কেয়ারটেকার যদি এর মাঝখানে ফিরে আসে তাহলে অবশ্যই আমার সাথে দেখা করতে বলবেন, আর বাড়ির বাড়িওয়ালার সম্পর্কে ও খবর লাগবে, খেয়ে জানে আপনারা কোন খিচুড়ি পাকাচ্ছেন।
অবশ্য পুলিশের তৎপরতা খুব দ্রুত উধাও হয়ে গেল, কি হলো, কিভাবে হলো, কিছুই বুঝতে পারল না সুমন কিংবা নূপুর। শুধু বুঝল পুলিশ আর এই ব্যাপারে আগ্রহী না, উপরমহল থেকে কোনো একটা চাপ এসেছে। কঙ্কালটা কার? কার ক্ষমতার জাদুতে নিমিষের ভেতরে একটা আস্ত কঙ্কালকে হাওয়া করে দিল পুলিশ? একবার গিয়ে থানা থেকে ঘুরেও এলো সুমন, কিছুই লাভ হল না। কিছুদিন পরের কথা, কদম আলী বাইরে গিয়েছে, সুমন অফিসে, সিলিংটা ঠিক করা হয়েছে মাত্র। সময়টা দুপুরবেলা, নূপুর একটা বই নিয়ে শুয়েছে বিছানায়, চোখের পাতা দুটো লাগো লাগো প্রায়। এমন সময় একটা ধাতব কিছু পড়ার শব্দ, ঘুম ছুটে গেল নূপুরের চোখ থেকে, বুকের ভেতরের ভয়টা এখনো সরেনি ভালো করে, বিছানার এক কোণে ছিটকে সরে গেল। তাকালো শব্দটা যেদিক থেকে এসেছে সেই দিকে, চকচকে কিছু একটা পড়ে আছে মেঝেতে। অনেক কষ্টে শক্তি সঞ্চার করে কাছে গেল নূপুর জিনিসটা, একটা লকেট, হার্টশেপের একটা লকেট, সঙ্গে চেইনও আছে। কোথা থেকে এলো এটা? ছাদ থেকে নাকি? কিন্তু সিলিংটা তো। তাকালো নূপুর অবাক হয়ে উপরের দিকে, সিলিংয়ের দিকে, আর তক্ষুনি ভয় জমে গেল, এক পা নড়ার শক্তি পেল না। মাত্র ঢালাই করা ছাদটা চুয়ে চুয়ে রক্ত পড়ছে, কালচে ফোঁটা ফোঁটা রক্ত। হুট করে নূপুরের চোখের সামনে যেন সবকিছু কালো হয়ে যেতে লাগল, প্রথমে সিলিংটুকু, তারপর একটু একটু করে পুরো ঘর, ঘরের জানালা, জানালার ওপাশে সবকিছু। ভয়ে হয়তো চোখ বুজে ফেলেছিল নূপুর, কারণ এরপর যখন নিজের চারপাশটা দেখল মনে হলো অন্য কোথাও চলে এসেছে। কোথায় আছে নূপুর? এই মাসে যে বাড়িটা ভাড়া নিয়েছে ওরা, সেখানে? সবটা তাহলে এত অচেনা লাগছে কেন ওর? ভাবার সময় পেল না ও। একটা কণ্ঠস্বর কানে এলো, একটা কিশোরের রিনঝিন করে বাঁচতে থাকা কণ্ঠ।
জোবেদা, জোবেদা, এদিকে একটু আয় তো, হাতে হাতে একটু সাহায্য কর, উনুনটা নিভে যাচ্ছে। আমি এক হাতে এত কিছু সামাল দিতে পারি না বাপু, আয় না জলদি। জোবেদা, ডাকছি তো তোকে, শুনতে পাস না?
আমি? আমাকে ডাকছে?
ও মা, তো তুই হবি না তো আর কে হবে? কেন, আমাকে ভুলে গিয়েছিস নাকি?
না না, মানে আমি তো।
যা করতে বলছি কর, ছোটবেলা সইকেও যদি ভুলে যাস তাহলে কি করে হবে বল? চল রান্নাতে সাহায্য করবি, উনুনটা তুই দেখ, আমি তরকারিগুলো কেটে ফেলি এই বেলা। ওদিকে আবার ওনার আসার সময় হয়ে গেল।
উনি?
আরে উনি বলে আটকে আছিস কেন?
তোর ভাইয়ের নাম ধরে ডাকতে আমার বড্ড লজ্জা লাগে। কি জানি কি করে আর সবাই পারে। আমার মাকে দেখেছি, বাবার নাম ধরে কখনো ডাকেনি সে। সেটা কি ভুল কিছু ছিল নাকি বল? তোকে যখন বিয়ে দিয়ে দেবো তখন দেখিস তোরও নাম ধরে ডাকতে লজ্জা করবে।
আমার বিয়ে?
তো বিয়ে করবি না বলে ভেবেছিস নাকি? চল চল কাজ করি, তোর ভাই চলে এলো বলে। আরে আরে দৌড়ে পালালি কেন? ইস, এই মেয়ের যে কখন কোন ভীমরতি চেপে বসে বলা কঠিন। যাকগে, আমি গিয়ে যতটা পারি করি, ও ফিরলে না হয় আসবেক্ষণ রান্নাঘরে।
আমি আমি এখানে কি করে এলাম? সবকিছু এমন অদ্ভুত লাগছে কেন? আর আর এই বাড়িঘর সব এমন আলাদা লাগছে কেন? আমি কি তাহলে পেছনে চলে এলাম? অনেক আগের এই বাড়িটাতে চলে এলাম কেন? সুমন, সুমন তুমি কোথায়? আমি কি এখানেই থাকবো? আমাকে ছাড়া সুমন কি করে থাকবে?
ভাউ, এই কি এত ভাবছিস? কিছু নিয়ে চিন্তায় আছিস নাকি? শোন, তোকে একটা কথা বলার ছিল। আজকে ভাই আসবে বলেছে, চিঠি দিয়ে জানিয়েছিল। এই নে চিঠিটা, তোর কাছে রাখ। জানিসই তো ভাই আর বাবা এখানে আসুক সেটা পছন্দ করে না তোর ভাই। আমি সারাক্ষণ এত ভালো খাই ভালো পড়ি, ওদের কথা ভাবলে মন খারাপ হয়ে যায়। না জানি আমার ভাই আর বাবাটা ঠিক করে খেতে পারলো কি না। সে যাক, ভাই আজ রাতের দিকে আসবে, কিছু টাকা আলাদা করে রেখেছি। তুই এদিকটা দেখিস, আমি রান্নাঘরের পিছনে সিঁড়িতে দেখা করবো ভাইয়ের সাথে, টাকাটা দিয়ে চলে আসবো। আর এই যে যে চিঠিটা, এটা তোর কাছে লুকিয়ে রাখ, না হলে তোর ভাই দেখে ফেলবে। বাবার ভাইয়ের কথা জানতে পারলে বড্ড চেঁচামেচি করবে। গতবার তো মারধরও নাকি করেছিল গ্রামের লোক ভাড়া করে।
আচ্ছা, কিন্তু কখন, মানে ভাই আসবে কখন?
আরে তুই ভাই বলছিস কেন? ভাইকে যে মনে মনে তুই ভালোবাসিস সে কি আমি আর জানি না নাকি?
আমি আমি ভালোবাসি?
ইস, আবার লজ্জা করা হচ্ছে দেখো কেমন। আমি কি কিছু জানি না ভেবেছিস? সেই ছোটবেলায় বিয়ের আগে থেকেই তো দেখছি বাড়িতে থাকার সময় কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে আমার ভাইয়ের দিকে। তারপর না হয় আমাদের অবস্থা পড়ে গেল, ভাই আর বাবা একেবারে পথের ফকির হয়ে গেল। আমি বিয়ে করে এখানে চলে এসেছিলাম বলে আগুনের আঁচটাও লাগেনি গায়ে। সে যাক, আমি কি আর জানি না তুমি মনে মনে কার পূজা করছ।
আমি তোমাকে রান্নায় সাহায্য করি, চলো এসব কথা এখন থাক।
ইস, আবার দেখো কেমন লজ্জা পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চল, এত করে ডেকেও পারা গেল না। এখন ভাইয়ের কথা বলতেই ঠিক মানে মানে কাজ করতে রান্নাঘরে যেতে চাইছে। চল তাহলে রান্নাঘরেই যাই। তবে এবার কিন্তু তোমাকে সিধা করার উপায় পেয়ে গেছি আমি, বুঝলে জোবেদা? যখনই ডেকে ডেকে পাবো না, কাজ করতে চাইবি না, তখনই ভাইয়ের কথা শোনাবো তোকে, দেখবো কেমন কাজ না করে থাকিস।
রহস্য এবং ভয় খুব জোরালোভাবে জেগে বসেছে আজকের কুয়াশায়। এক রহস্যময় বাড়ি নিয়ে আজকে আমরা কাহিনী শুনছি, যে বাড়ির প্রধান, যে বাড়িতে থাকছে যারা প্রধান চরিত্র, আমরা দেখতে পাচ্ছি সুমন, নূপুর এবং কদমালি। আসুন তাহলে গল্পের তৃতীয় এবং শেষ পর্বে চলে যাই, গল্পের শেষে কি আছে সেটা জানবার জন্য। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। কয়েকটা দিন এভাবেই চলে গেল। নূপুর ধরেই নিল কোনোভাবেই অতীতে চলে এসেছে, কেউ একে টেনে নিয়ে এসেছে অতীতের একটা সময়, সেই সময় যখন এই বাড়ির মালিক, তার স্ত্রী সুমাইয়া আর কাজের মানুষ ও সই জুবেদা একসঙ্গে থাকত। কয়েকটা দিন লেগে গেল নূপুরের এই পুরো ব্যাপারটা বুঝতে। পুরো জায়গাটা তখন অনেক বেশি আলাদা ছিল, ছাদে ধান শুকোতে দেয়া হতো, পানির ট্যাঙ্কিটা তখনও ব্যবহার করা হতো, বাগানটাও বেশ দেখতে, একটুও আগাছা নেই। অবশ্য এই সবকিছুর দেখভাল করে ভুলো নামের এক কাজের লোক, নিজের স্থান যে কোনো সব কাজের মানুষের চাইতে অনেকটা উপরে, সেটা সুমাইয়ার কথাতে টের পেল নূপুর। বাড়িতে অনেক দাসী আছে, তবে তাদের কাউকে চোখে দেখা যায় না তেমন। রান্নাঘরের পেছনে একটা সিঁড়ি আছে বাইরের দিকে, রান্নাঘরের পেছনে একটা লোহার প্যাঁচানো সিঁড়ি আছে বাইরের দিকে, ওটা দিয়ে ভিতরে আসে ওরা, আর ওটা দিয়ে চলে যায়, মূল বাড়িতে কখনোই পা ফেলে না। জমিদার ব্যাপারটা অবশ্য আলাদা, সে থাকে মূল বাড়িতে। যদিও কিছুদিনের ভেতরে বুঝে গেল জমিদা বাড়ির মালকিনের খুব কাছের মানুষ হলেও মালিক আজগর খান খুব একটা পছন্দ করেন না তাকে, কেবল স্ত্রীর কথা ভেবেই চুপ করে থাকেন। না হলে হয়তো নূপুরের বাবার ভাইয়ের মতন অবস্থা হতো জমিদারও। সে আজগর খান যখন জমিদাকে আলাদা করে ডেকে পাঠাল, জমিদার রূপে নূপুর বেশ ভয় পেয়ে গেল। কেন রাখছেন ওকে আজগর খান?
জমিদা এসছ?
জি।
ওখানে বসো, কেমন আছো?
ভালো। কিছু কি বলবেন?
হ্যাঁ বল। তুমি হয়তো অবাক হচ্ছ, ভাবছো আমি কেন হঠাৎ তোমাকে ডাকলাম, তাই না? সত্যি বলতে তুমি যেটা জানো সেটা ঠিক, আমি কখনোই তোমাকে ঠিক ঘরের মানুষ বলে ভাবতে পারিনি। আমার বাবা মা বা পরিবারের কেউ এখন নেই বটে, তবে যখন ছিল তখন কাজের লোকদের সাথে ঠিক তেমনটাই ব্যবহার করতো যেমন এখন তুমি বাদে আর সবার সাথে আমরা করি। শুধু সুমাইয়ার দুর্বলতা তোমার প্রতি কাজ করে বলি, যাই হোক একটা কাজে রেখেছি, একটা প্রশ্নের উত্তর দাও তো। সুমাইয়ার সাথেই তো সবসময় থাকো তুমি, ও বাড়ির বাইরে যায় কখনো? মানে কোথাও বেড়াতে যায় আমাকে না বলে?
লুকিয়ে?
হ্যাঁ লুকিয়ে। আমি জানি তুমি ওর কথা আমাকে বলবে না, তবে এই কথার জন্য ভালো পয়সা পাবে তুমি। আমি জানি সুমাইয়ার ভাইয়ের সাথে ভালোবাসার সম্পর্ক আছে তোমার, সেটা অবশ্য আলাদা ব্যাপার। সুমাইয়ার কাছে ওর ভাই বা বাবার আসা যাওয়া পছন্দ করি না আমি। আগে কিছুদিন পরপরই টাকার জন্য চলে আসতো ওরা, কম ঝামেলা করতে হয়নি ওদের পেছন থেকে ছাড়াতে। তোমার ব্যাপারটা অবশ্য তেমন না, তুমি ওদের সাথে কথা বলার মেলামেশা করার উপযুক্ত, সে কথা ভেবেই বলছি। আমাকে খুশি রাখো, আমি তোমাকে টাকা দেব যখন যা লাগে, কি বললাম বুঝেছ?
বুঝেছি।
তাহলে এবার বলো, সুমাইয়া কোথায় কোথায় যায়, কার কার সাথে মেশে?
সুমন, সুমন তুমি? আমি আমি কোথায়?
কোথায় আবার? আমাদের বাসায়। কদমালি দেখলাম বেশ সুস্থ হয়ে গিয়েছে এই কয়দিনে, ওকে রান্না করে খাওয়াচ্ছ তো তুমি? লোকটা যেমনই হোক ভালো, আমাদের তো খারাপ করতে চায়নি বলো। একটু পুরনো আমলের লোক, সাথে একটু বেশি চালাকও, তা এরকম একটা বাড়ি মালিক ছাড়া এতদিন ভোগ দখল করতে সেটুকু চালাক তো হতেই হয়, কি বলো?
হ্যাঁ।
কি হয়েছে বলো তো, এমন কেন করছো, কিছু হয়েছে নাকি?
আমি আমি একটু আগে একটু আগে
একটু আগে কি?
সুমন, এই বাড়ির মালিকের নাম কি?
কেন, সেটা জেনে কি করবে?
আমার জানতে হবে, এক্ষুনি এক্ষুনি জানা দরকার আমার। কদমালি কদমালি নিশ্চয় জানে, চলো চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি, আমার জানাটা খুব দরকার, খুব দরকার সুমন। আর কদমালি এই বাড়িতে কতদিন ধরে আছে, মালিকের সম্পর্কে আর কি কি জানে ও, এই সব জানা দরকার আমার সুমন। আমি আমি
আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও, আমি গিয়ে জেনে আসছি। তোমাকে দেখে খুব একটা সুস্থ বলে মনে হচ্ছে না, তুমি বরং রেস্ট নাও, ঘুম হয়নি মনে হয় না? বলেছিলাম দুপুরের দিকে একটু ঘুমোতে, যাও তো একটু চোখ বন্ধ করো, আমি গিয়ে জেনে আসছি। আচ্ছা এই নূপুর, তোমার হাতে এটা কি?
আমার হাতে কোনটা?
এই যে এই লকেট। আরে হ্যাঁ লকেটই তো, কোথায় পেলে এটা?
আমি জানি না সুমন, আমি দুপুরে এখানে বিছানার উপরে শুয়েছিলাম, হঠাৎ করে এটা ছাদের ওখান থেকে মেঝেতে এসে পড়লো, আর তারপর তারপর সবকিছু হুট করে এলোমেলো হয়ে গেল, আমি ওই জায়গাটায় চলে গিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, তুমি বরং একটু বিছানায় শুয়ে থাকো, আমি গিয়ে কদমালির কাছ থেকে সব জেনে নিচ্ছি। কার বাড়ি এটা, এখন সে কোথায়? আমাদের এমনিতেও সব জানা উচিত ছিল অনেক আগেই, বোকামি হয়ে গেছে। বিশেষ করে ওই পুলিশ আসার পর অন্তত একটু ভালো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আচ্ছা তুমি থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ
সুমন,
কি হয়েছে?
আমার ভয় করছে সুমন।
আহা ভয় পেও না, আমি আছি তো।
কিছুই ঠিক হলো না। সুমন বাইরের দিকে পা বাড়াতেই আবার সাদা কালো হয়ে গেল নূপুরের চারপাশ। নিজেকে অন্ধকার একটা কোনায় আবিষ্কার করল নূপুর। দেয়ালের ওপাশে কেমন একটা শব্দ হচ্ছে, অদ্ভুত শব্দ, কোনো কিছু ঘষ্টে সামনে নিয়ে যাওয়ার শব্দ। ভয়ে বুক হিম হয়ে গেল ওর, তবুও সাহস বুকে জমিয়ে দেয়ালের ওই পাশে উঁকি মারল নূপুর। ওই তো আসগর খান, কিন্তু কি করছেন উনি ওখানে? কি টেনে নিয়ে যাচ্ছেন মেঝে দিয়ে? আরে ওটা তো সুমাইয়ার শরীর। মরে গিয়েছে নাকি সুমাইয়া? মেরে ফেলেছেন নিজের স্ত্রীকে আসগর খান? কেন কেন এমন করলেন তিনি? আসগর খানের হাতে একটা বটি, হয়তো রান্নাঘর থেকে নিয়েছেন। আর সুমাইয়ার গলায় সরু একটা পোঁচের দাগ, বেশ খানিকটা জায়গা ফাঁকা হয়ে আছে গলায়, আর সেটা দিয়ে গল গল করে রক্ত পড়ছে, পড়ে মেঝে ফেসে যাচ্ছে। স্ত্রীকে কিছুক্ষণের জন্য মেঝেতে রাখলেন আসগর খান, হয়তো ভেবে নিলেন ঠিক কি করবেন। এরপর মনস্থির করে আবার উঠে দাঁড়ালেন, ছাদের সিঁড়ির দিকে টেনে নিয়ে গেলেন তিনি সুমাইয়ার দেহকে। ছাদ পর্যন্ত অনুসরণ করল নূপুর আসগর খানকে। কোনো এক অমোঘ আকর্ষণে থেমে থাকতে পারল না সে। ছাদে গিয়ে পাইপ ধরালেন আসগর খান, খুব ধীরে সুস্থে স্ত্রীকে ছাদের ট্যাঙ্কিটার ভেতর ফেলে দিলেন। তারপর এরপর একটা সিমেন্টের বস্তা নিয়ে আসলেন বাড়ির নিচ থেকে। কিছু কাজ চলছিল কয়েকদিন ধরে পাশের দেয়ালে, সিমেন্ট আর বালু সেখানে আগে থেকে ছিল। ভালো মতন সেগুলোকে পানি দিয়ে মিশিয়ে শক্ত করে একেবারের মতন পানির ট্যাঙ্কির ভিতরে সুমাইয়ার লাশটা চিরদিনের মতো আটকে দিলেন তিনি। তারপর বিড়বিড় করতে থাকলেন আপন মনে।
এখানেই ঠিক আছে, এভাবেই ঠিক আছে। আমাকে ফাঁকি দেওয়া, আমার সাথে প্রতারণা, কি দেয়নি আমি ওকে, কি দেয়নি? আর ও আমাকে এত বড় ধোকা দিতে পারলো, আমাকে, আমাকে আসগর খানকে। জোবেদা, 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 হ্যাঁ ওর একটা ব্যবস্থা করতেই হবে, হ্যাঁ ওর একটা ব্যবস্থা করতেই হবে। টাকা, হ্যাঁ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো আমি সবার, কেউ জানতে পারবে না, কেউ না। ছি ছি সুমাইয়া, কেন তুমি এমন করলে? কেন আমি থাকতে লুকিয়ে আর কারোর সাথে কেন? কিসের এত অভাব ছিল তোমার? আমি কি তোমাকে ভালোবাসতাম না? আমি কি তোমাকে ভালো রাখতে পারিনি? আমাকে মুখ ফুটে বলতেই পারতে? আমাকে লুকিয়ে রাতের বেলা এভাবে প্রেমিকের সাথে বাড়ির পেছনে দেখা করতে যাওয়া? জোবেদা যদি না বলতো তাহলে তো জানতেই পারতাম না এসব। হ্যাঁ ও টাকা নিয়েছে আমার, কিন্তু আমাকে ঠকাই তো নি। তুমি যদি তোমার ভাইয়ের সাথে দেখা করতে, বাবার সাথে দেখা করতে, তাহলে হয়তো আমি ওদেরকে মারতাম, ওদেরকে শাস্তি দিতাম। কিন্তু তুমি তুমি তোমার ভাইয়ের সাথে না, দিনের পর দিন দেখা করেছো লুকিয়ে তোমার প্রেমিকের সাথে। আমি আমি কিভাবে থাকবো সুমাইয়া? কিভাবে কিভাবে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে তুমি? আমি কি তোমাকে ভালোবাসিনি সুমাইয়া? জোবেদা, জোবেদা দেখো আমি কি করেছি। তুমি বলেছিলে সুমাইয়া ওর ভাইয়ের সাথে লুকিয়ে আর দেখা করে না, কখনো বাইরে যায় না, কখনো আমাকে ঠকাবে না। কিন্তু দেখো জোবেদা, দেখো সুমাইয়াকে আজকে আমি হাতে নাতে ধরেছি। বাড়ির পেছনে গিয়েছিল, বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে নেমেছিল ওই ছেলেটার সাথে দেখা করতে। আমি আমি আর পারিনি জোবেদা, রান্নাঘর থেকে বটিটা নিয়ে এক কোপে। জোবেদা, জোবেদা, সুমাইয়া আমার সাথে এমন কি করে করতে পারলো?
সুমাইয়া, সুমাইয়া মরে গিয়েছে।
আমি আমি ওকে মেরে ফেলেছি জোবেদা, আমি ওকে মেরে ফেলেছি, আমার সুমাইয়াকে মেরে ফেলেছি। ও আমার সাথে আমার সাথে আমাকে ঠকিয়েছে ও জোবেদা।
কিন্তু আপনি ওকে মেরে ফেলতে পারেন না।
তুমি কথার কাউকে বলো না, ঠিক আছে জোবেদা? আমি আমি তোমাকে অনেক টাকা দিচ্ছি, চলে যাও, চলে যাও এখান থেকে, সুমাইয়ার ভাইয়ের কাছে চলে যাও, দূরে চলে যাও, গিয়ে সংসার করো, বিয়ে করো। এই কথাগুলো মনে রেখো না, তুমি কিছু মনে করো না। আমি জানি না আমি কি করব, আমার সুমাইয়া আর নেই, আর নেই। যাও যাও, তুমি কখনো মিথ্যে কথা বলবে না, কখনো কাছের মানুষটাকে ঠকিও না। যাও জোবেদা যাও, এই নাও চাবি, আলমারির চাবি, টাকা গয়না যা আছে যত ইচ্ছে নিয়ে যাও, যাও। জোবেদা চলে গিয়েছে, টাকা আর গয়না নিয়ে চলে গিয়েছে, সুখে থাকবে বলে, শান্তিতে থাকবে বলে। কিন্তু আমিও কি চাইনি সুখে থাকতে? আমিও কি চাইনি সুমাইয়ার সাথে সবসময় থাকতে? আলমারি ভর্তি সুমাইয়ার সব কাপড়, ঘর ভর্তি ওর সব স্মৃতি, এসব দিয়ে আমি কি করব? কিভাবে কিভাবে বাঁচব আমি? এর কোনোটাই আমি রাখবো না, সব ফেলে দেবো আমি, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না এই ঘরে, সুমাইয়ার কিচ্ছু থাকবে না। চিঠি, নিশ্চয়ই সুমাইয়ার প্রেমিকের চিঠি, হতভাগী। আরে না না না, আমি ভুল পড়ছি, কে এসেছিল আজ রাতের পেছনে দরজায়? সুমাইয়ার প্রেমিক নয়, ওর ভাই এসেছিল, ওর ভাইয়ের চিঠি। আজকের তারিখে দেখা করার কথা পেছনের দরজায় ঠিক রাত ১০টায়। তার মানে কোনো প্রেমিক নয়, নিজের ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল সুমাইয়া, সে কারণে কথা লুকিয়েছিল না। তবে যে জোবেদা বলেছিল সুমাইয়া আর ওর ভাইয়ের সাথে দেখা করে না, মিথ্যে মিথ্যে বলেছিল, সুমাইয়া নিশ্চয়ই মানা করেছিল। এই তো, এই তো সুমাইয়ার ভাইয়ের হাতের আরো চিঠি। জোবেদা, সুমাইয়ার কথা রাখতে গিয়ে তুমি ওকে মেরে ফেললে, তুমি ওকে মেরে ফেললে জোবেদা। আমি তোমাকে মেরে ফেলেছি সুমাইয়া, আমি তোমাকে মেরে ফেলেছি জোবেদা, আমি তোমাকে ছাড়বো না। ওর জন্য আজ তুমি, কিন্তু আমি কি করব? জোবেদা চলে গিয়েছে, ওকে আটকাতে গেলে সবাই জেনে যাবে, ও যদি কাউকে বলে দেয় ট্যাঙ্কের কথা, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। পুলিশ, ফাঁসি, মৃত্যু, না না, আমি আর নিতে পারছি না। আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে সুমাইয়া? কিভাবে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া, কিভাবে থাকবো?
নূপুর,
সুমন,
ঘুম ভাঙলো তোমার?
আমি ঘুমিয়ে পড়েছিলাম।
হ্যাঁ, এসে দেখলাম ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। কদমালি তেমন কিছু জানে না, এই বাড়ির মালিকের নাম আসগর খান। আজ থেকে প্রায় ২০-২২ বছর আগে কদমালির হাতে এই বাড়ি দিয়ে উনি বিদেশে চলে গিয়েছিলেন।
আসগর খানের স্ত্রী?
হ্যাঁ, কদমালি বলল ব্যাপারটা নিয়ে অনেক রহস্য আছে, কেউ নাকি ঠিক করে জানেই না কি হয়েছিল ওনার স্ত্রীর সাথে। তবে যাওয়ার আগে কদমালিকে আসগর খান বলে গিয়েছিলেন এই বিষয়টা নিয়ে কারো সাথে যেন কোনো কথা না বলে। সবার অবশ্য ধারণা অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল ওনার স্ত্রী। আচ্ছা, তুমি হঠাৎ আসগর খানকে নিয়ে কেন পড়লে বলো তো, কি হয়েছে?
আমার সাথে এসো তো সুমন।
কোথায়?
স্টোর রুমে, তুমি যখন ছিলে না তখন আমি গিয়েছিলাম ওদিকে।
আহা, ঘরটা অনেক অন্ধকার,
আলো জ্বেলে দিচ্ছি। এই দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ?
বাপ রে, কি বিশাল আলমারি। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছি, কিন্তু সুন্দরী একজন মহিলা ছাড়া ছবিতে আর কিছুই দেখার মতো নেই।
এটা কার ছবি সেটা জানো সুমন? এটা এই বাড়ির মালিক আসগর খানের স্ত্রীর ছবি, সুমাইয়ার ছবি।
তুমি কি করে জানলে নূপুর?
একটু আগে আমি ওখানেই ছিলাম সুমন, বললে হয়তো বিশ্বাস করবে না, আমাকে সুমাইয়া দেখিয়ে দিয়েছে, কোনো না কোনো ভাবে দেখিয়ে দিয়েছে ওর কিভাবে মৃত্যু হয়েছে, কিভাবে আসগর খান এই বাড়িতে ওকে মেরে।
আসগর খান নিজের স্ত্রীকে মেরে ফেলেছিলেন?
হ্যাঁ সুমন, নিজের হাতে, গলায় কোপ দিয়েছিলেন বটি দিয়ে। ছবিটা তো দেখো, সুমাইয়ার গলার ওই হাড়টা, আর এই যে, এই যে আমার হাতের সেই লকেট,
সিলিং থেকে পড়েছিল যেটা,
লকেটটা সুমাইয়ার গলায় ছিল, ওর কঙ্কাল নিয়ে যাওয়ার সময় কোনোভাবে হয়তো পড়ে গিয়েছিল ওটা ছাদে, আর সেখান থেকেই সেটা আমাদের ঘরে।
কিন্তু সিলিং তো ঠিক করা হয়েছিল।
সুমাইয়া হয়তো কিছু বলতে চাচ্ছিল আমাকে এই লকেটের মাধ্যমে, আজকে যেটা জানলাম আমরা সেটাই হয়তো জানাতে চেয়েছিল।
তার মানে সুমাইয়া কারোর সাথে পালিয়ে যায়নি?
এবার তাহলে বুঝেছ কেন পুলিশ ওই কঙ্কাল নিয়ে বেশি দূর আগাতে যায়নি? কারণ আসগর খান বিনা দোষে সুমাইয়াকে মেরে পালিয়ে যায়। ওই মানুষটা বিদেশ থেকে এখনো দেশে ফিরে আসেনি সে, কিন্তু সেখান থেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে সে। এতে করে আসগর খান নিরাপদে থাকতে পেরেছে, সবার চোখে স্ত্রী শোকে খুব কষ্ট পেয়ে বিদেশে পালিয়ে যাওয়া স্বামী হিসেবে নিজেকে তুলে ধরেছে, আর এখানে কোনো দোষ না করেই সবার কাছে প্রেমিকের হাত ধরে ঘর থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হিসেবে বছরের পর বছর দুর্নাম কুড়িয়েছে সুমাইয়া। হয়তো এটাই চেয়েছিল সুমাইয়া যে আমরা সবাইকে সত্যিটা জানাই, জানিয়ে দিই যে ভুল ধারণার উপর ভিত্তি করে রাগের মাথায় স্ত্রীকে খুন করেছিল আসগর খান, তার স্ত্রী সুমাইয়া দোষ করেনি, সে পালিয়ে যায়নি, নিজের নাম থেকে কালি মুছতে চায় সুমাইয়া। চলো সুমন, ওকে আমরা সাহায্য করি। সুমাইয়া তো কোনো দোষ করেনি।
কিন্তু আমরা কি করব?
পুলিশের কাছে যাব। আমরা চেষ্টা করব যাতে কঙ্কালটার ফরেন্সিক হয়। আমরা সুমাইয়াকে ওর ন্যায্য বিচারটা পাইয়ে দেব সুমন।
কিন্তু সেটা কি সহজ কাজ হবে নূপুর? কিংবা আদৌ কি সম্ভব হবে? আসগর খান এখন কোথায় আছে আমরা জানি না, কিন্তু তার ক্ষমতা যে আমাদের চাইতে বেশি এটা তো বুঝতে পারছো।
তবু তো আমাদেরকে চেষ্টা করতে হবে সুমন। মেয়েটা খুব কষ্ট পেয়ে মরে গিয়েছে, ওর হত্যাকারীর শাস্তি হওয়া দরকার।
আপনাদের চিঠি?
আমাদের কাছে আবার কে চিঠি লিখলো?
খুলে পড়ে দেখো।
আরে আসগর খান, আসগর খানের চিঠি তোমার কাছে লিখেছে।
কি লিখেছেন উনি?
দাঁড়াও পড়ছি।
নূপুর, তুমি এবং তোমার স্বামী সুমন আমার বাংলাদেশের বাড়িটার রহস্য ধরে ফেলেছ। জানতাম একদিন না একদিন এই রহস্য সবাই জানবে। সবসময় ভয় মনে নিয়ে অপেক্ষাও করেছি, কিন্তু এত হুট করে সেটা সামনে চলে আসবে বুঝিনি। আর যখন বুঝতে পেরেছি তখন এটাও বুঝেছি যে এভাবে আর চলা সম্ভব না। এতদিন কতটা পাথর বুকে নিয়ে দিন কাটিয়েছি সেটা তখন বুঝলাম যখন তোমরা আমার বাড়ির পানির ট্যাঙ্ক থেকে কঙ্কাল খুঁজে পেলে। আমার স্ত্রীর কঙ্কাল, সুমাইয়ার কঙ্কাল। এই গোপন কথাটা আমার ম্যানেজার জানত। আমাকে কিছু না জানিয়ে সে ব্যবস্থা নিয়েছে, পুলিশকে টাকা খাইয়ে চুপ করে দিয়েছে। কিন্তু আমি আর পারছি না এভাবে, দেরি করে ফেলেছে অনেক, সব কাজেই দেরি হয়ে যায় আমার। তবে এখনো তো সময় আছে, এই চিঠি যখন পাবে আমি তখন দেশে ফিরেছি, হয়তো জেলের ভেতর, স্বেচ্ছাবন্দী বলতে পারো। ভাবছো কেন নিজেকে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছি আমি? কেনই বা এত অপরাধী ভাবছি নিজেকে? কারণ আমি আমার স্ত্রী সুমাইয়ার হত্যাকারী। রেগে গিয়ে হোক কিংবা ভুল করে আমার হাতে মৃত্যু হয়েছে সুমাইয়ার, আর আমার এই অপরাধের শাস্তি আমাকে পেতেই হতো। তোমাদের জানানোর দরকার ছিল না, কিন্তু তবু জানালাম। যে বাড়িতে থাকো সেই বাড়ি সম্পর্কে, তার অতীত সম্পর্কে জানাটা দরকার। খুব ক্লান্ত লাগছে এখন, অনেকটা পথ হেঁটেছে জীবনে সুমাইয়া আর সুমাইয়ার স্মৃতি নিয়ে। এবার হয়তো বিশ্রামের সময় হয়েছে। আমি কদমের সাথে যোগাযোগ করব, ওর কাছে আমার ঠিকানা থাকবে, চাইলে আমার সাথে দেখা করে যেও একবার। ইতি আসগর খান।
কি ভাবছো, যাবে নাকি একবার দেখা করতে?
না।
কিন্তু লোকটা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা কি করে বুঝবে?
সত্যি কথা বলেছে, মিথ্যে বলেনি আসগর খান। লোকটা সত্যি এখন জেলে, এতদিনে সুমাইয়ার আত্মা শান্তি পেল।
তুমি কিভাবে জানলে?
জানি না কিভাবে জানলাম, কিন্তু আমি জানি।
তুমি খুশি তো নূপুর?
হ্যাঁ সুমন, আজ সত্যি আমি খুব খুশি।
এতক্ষণ ধরে শুনেন আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম অতৃপ্তি, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন গালিব। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। নূপুর এবং জোবেদা দুটো চরিত্রে অভিনয় করেছেন রুমি, সুমাইয়ার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, সুমনের চরিত্রে শুদ্ধ, আজগর খানের চরিত্রে সেতু, প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকি, কদম আলীর চরিত্রে রেহান এবং পুলিশের চরিত্রে ছিল আবির। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও দুটো গল্প নিয়ে হাজির হয়ে যাচ্ছি আমি শারমিন আপনাদের কাছে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।